ABC Radio.
Radio.
89.2 FM.
Dormane poi.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়। হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
১১১তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমি আরজি কিপ্রিয়া, এই মুহূর্তে আপনার সফর সঙ্গী রাত ১টা পর্যন্ত। হন্টেড বাই প্রাউড মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। কান পেতে শোনার এই যে সময়, সেই সময়ে একের পর এক যে ঘটনাগুলো আপনার সামনে উঠে আসবে তা অনেক প্রশ্নের জন্ম দেবে, কিন্তু সেই প্রশ্নগুলোর সমাধান হয়তো আমরা খুঁজে পাব ব্যক্তি জীবনের অভিজ্ঞতা থেকে অথবা পাব না। কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আজকের ডর। ডরের ১১১তম পর্বটি ধারণ করা হয়েছে সাভার থেকে বিমানবন্দর রোডের একটি বিশেষ স্থানে, যে জায়গাটিকে আমরা বলছি হন্টেড প্লেস। আজকের ডরের মূল গল্পে থাকবে রেজা, শোভন এবং মোশারফ থাকবে তার পরবর্তী গল্পে। আজকের গল্পটি খুবই 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 গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন।
এই অনুষ্ঠানে যারা আসতে চান তারা আমাদেরকে ফোন করুন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892।
অন দ্য স্পটে রয়েছে সুমন ও লোবান। পুরো ঘটনার বর্ণনায় রয়েছি আমি আরজে কিপ্রিয়া। আমরা প্রথমেই সুমন এবং লোবানের কাছ থেকে জেনে নেব অন দ্য স্পটে যাওয়ার বিশেষ কিছু সাউন্ড বাইট।
ডর মানে ভয়।
ওহ লোবান, মানে কোন রকম মনে হয় বেঁচে বের হয়েছে।
গরম গরম গরম, উফ, গাড়ির গরম, মানুষের গরম, নয়েজ, এখন তাও বেশ খানিকটাই আরাম লাগতেছে, শান্তি।
মানে আমার মনে হচ্ছে যে লোবান, যতক্ষণ এই জ্যামটার মধ্যে আটকেছিলাম মনে হচ্ছে অনন্ত কাল ধরে জ্যামের মধ্যেই আছে।
গাবতলির জ্যাম,
গাবতলির জ্যামে আটকে আমার আর লোবানের চ্যাপটা অবস্থা মোটামুটি। গাড়ির ফ্যানের অবস্থা খুব খারাপ, তারপরে হচ্ছে এত জ্যাম, এত গরম, মানে কি বলবো বুঝতে পারছি না। এই জন্য আমরা
ফ্যান চালাইলে মনে হচ্ছিল গরমটারও মুখে, মানে যে হিটারের
মানে গরম স্প্রে করা হচ্ছে এমন মনে হচ্ছিল। এই জ্যাম থেকে বের হয়ে আমরা এখন একটু রাস্তার পাশে গাড়িটা রেখেছি, একটু মানে
চুমন খাওয়াবে আমাকে?
হ্যাঁ অবশ্যই। মানে এই জ্যামের মধ্যে, গরমের মধ্যে বসে থেকে লোবান, আমাদের সবচেয়ে মানে কি দরকার ছিল?
ফুড, ফুড,
ফুডের দরকার ছিল নাকি ঠান্ডা হাওয়া দরকার ছিল?
ফুড বেশি বেশি দরকার।
তাহলে তো জ্যামের সাথে তোমার কোনো সম্পর্ক নেই
না? জ্যাম তো পার হয়ে আসছে, ওটা ওভার।
এখন আমরা বসে,
এখন খিদা এবং খাওয়া।
জ্যামে যখন আমরা বসেছিলাম আমাদের কাছে মনে হয়েছে যে উফ, এই মুহূর্তে যদি ঠান্ডা একটা এনভায়রনমেন্টে যেতে পারতাম, একটু জ্যামের বাইরে যেতে পারতাম কোলাহল মুক্ত স্পেসে, সেটাই হচ্ছে আমাদের মূল খাওয়া। সো আমরা এখানেই আসছি। আমার মনে হয় এখন পেট ভরে মুক্ত বাতাস খেতে পারবো। পেট ভরে
আমার ফুড চাই, ফুড,
ফুড হবে। আগে আমরা ঠান্ডা বাতাস খেয়ে নি এই গরম থেকে বেরোয়, মানে
বাতাসটা কিন্তু আসলে বেশ।
যাই হোক, আমাদের এবার ডেস্টিনেশনটা হচ্ছে আমরা সাভারের দিকে যাব এখন। কিছুটা সময় আমরা বিরতি নিয়েছি, কারণ আমরা এতক্ষণ বলেছি যে আমাদের অবস্থা কাহিল। তো ছোট্ট একটা বিরতি নিচ্ছি, রাস্তার ধারে আমরা দেখি যা কিছু পাই আজকে সমস্ত কিছু কতক্ষণ পেট ভরে খেতে পারি, খাবো, তারপরে আবার জার্নি শুরু করবো। ওকে লোবান, স্টার্ট করো, এই মাথা থেকে তুমি, ওই মাথা থেকে আমি, যা যা পাই। গাবতলিতে একটু যাত্রা বিরতির পর আমরা আবারও আমাদের জার্নি শুরু করি এবং খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাই আমাদের আজকের কাঙ্ক্ষিত স্পটে। ওকে, আমরা তো মানে গাপ তুলি সেই জ্যাম বাদ দিলে মনে হয় পুরো জার্নিটা লোবান খুব একটা খারাপ হয় না, তাই না? একটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখন 5 মিনিটের মতো হাঁটতে হবে জাস্ট এখান থেকে স্ট্রেইট। 2 মিনিট
হাঁটায় ফেলছো
আমার, কিছু করার নেই, একটু ভালো জায়গায় বসতে হলে আরো হাঁটতে হবে তোমাকে, জাস্ট স্ট্রেইট আমাদের 2 মিনিট হাঁটতে হবে। এই যে বাঘটা দেখা যাচ্ছে ঠিক বায়ে ঢুকে যেতে হবে এখান থেকে, এই হচ্ছে আমাদের স্পট, এখান থেকেই শুরু হবে আজকে আমাদের ডরের মূল জার্নি। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত স্পটে, এখান থেকেই শুরু হবে আমাদের মূল জার্নি। একটু বলে রাখি আজকের যে লোকেশনটা, সেটা হচ্ছে যে আমরা এমন একটা জায়গায় আছি সাভার থেকে বিমানবন্দরের দিকে যাওয়ার যে রাস্তা রয়েছে
সাভার থেকে
এই রাস্তাটা ধরে আপনারা বিমানবন্দরে সরাসরি
যাওয়া যায়, সাভার থেকে বিমানবন্দর যাওয়ার একটা রাস্তা।
এই এরিয়ার কোন একটা অংশেই আজকে আমরা আছি এবং এখান থেকে গলফ মাঠও খুব বেশি হয়তো দূরে পড়বে না আমার যতটুকু আমি শুনেছি। যাই হোক, আমাদের এই স্পট থেকেই আজকে আমাদের ডর আমাদের ধারণ করা হবে এবং অধিকাংশ স্পট কিন্তু আমরা আগে থেকে অনেক কিছু জেনে শুনে ভেরিফাই করে তারপরে যাই। তো আজকের যে স্পটটাতে আমরা এসেছি এটা অনেক অনেকের কাছ থেকে আমরা এটার সন্ধান পেয়েছি, অনেকে আমাদেরকে চিঠি লিখে
অনেকগুলাই
ফেসবুকে লিখেছে, বিভিন্ন ভাবে কেউ কল করে বলেছে যে এই জায়গাটাতে নাকি কি ধরনের প্রবলেম আছে। বিশেষ করে
সত্যি সত্যি কিন্তু আসতে ইচ্ছা করতেছিল যে আসলে যাই, যে ব্যাপারটা বুঝে আসি, জানি না আজকে কপালে।
সেই জন্য আমরা চলে এসেছি, আমাদের পুরো টিম নিয়ে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি আমরা সরাসরি চলে যেতে চাই এখানে। এবং আমরা আজকে এখানে এসেছি দেখি যে আসলে কিছু ঘটে কিনা, যদিও আমরা যেমন ঘটনাগুলো পেয়েছি অধিকাংশ ঘটনা এখানে বিশেষ করে অ্যাক্সিডেন্টের ঘটনাগুলি আমরা বেশি পেয়েছি এবং অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই নাকি অনেক ধরনের ঘটনা ঘটেছে,
অনেক ড্রাইভাররা ভুল করে।
তো যাই হোক, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আপনাদের সাথে ক্লিয়ার করব। তবে আপাতত যেটা চাচ্ছি যে আজকের যে গেস্ট আছে চমৎকার কিছু ঘটনা অপেক্ষা করছে আমাদের জন্য। আজকে কিচ্ছু বলতে চাই না, শুধু বলতে চাই যে আজকের ডরটা একটু অন্যরকম হবে, একটু এক্সেপশনাল হবে অন্যান্য ডরের চেয়ে, কারণ সেই অন্যরকমের আভাসটা তো আমি আগে থেকেই পেয়ে গেছি, এখন সেই আভাসটা যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে সেটাই হচ্ছে আমার এখন একমাত্র লক্ষ্য। এই কথাগুলো আমি এই জন্য বলছি যে আজকে আমি এমন একজন অতিথিকে আমার এই জার্নিতে পেয়েছি, ওনার যতটুকু এই বিষয় নিয়ে ঘাটাঘাটি আছে বা জানার পরিধি আছে সেই তুলনায় আমরা অনেকেই অনেক কিছু হয়তো জানি না। সো আজকে আমরা ওনার কাছ থেকে দেখি যে আমরা কি কি বিষয়ে জানতে পারি, এবং অনেক ধরনের এক্সপিরিয়েন্স আছে এবং এমন কিছু জিনিস আছে যেটা আমি আগে কখনো দেখিনি, সেই জিনিসগুলাই হয়তো বা আজকে দেখার সুযোগ হতেও পারে। আগে আমরা ঘটনাটা শুনি, তারপরে দেখার সুযোগ হয় কি হয় না সেটা হচ্ছে পরের বিষয়। সো মূল জার্নি শুরুর আগে আমরা সবাই পরিচিত হয়ে নেই প্রত্যেকে প্রত্যেকের সাথে, তারপর শুরু হবে আজকের জার্নি। এবং শুরুতেই সবার কাছে আমার পরিচয়টা দিয়ে নিই, আমি সুমন আছি এই মুহূর্তে, আমি যাকে দিয়ে শুরু করতে চাই শুরুতে তার পরিচয়টা নিতে চাই, তারপরে আমরা এক এক করে প্রত্যেকের ঘটনা জানবো, সেই সাথে তো পরিচয় জানবই। তো আমরা শুরুটা করব যাকে দিয়ে, তার পরিচয়টা একটু জানি। ভাই আপনার নামটা এবং বর্তমানে কি করেন, কোথায় থাকেন?
আমার নাম হচ্ছে রাদবি রেজা, আমি আসছি ফার্মগেট থেকে পাশাইন্দির রোডে। আমি আজকে যে ঘটনাগুলো বলবো সেগুলো আসলে ঘটনা না, এটা আমার সাথে ঘটে যাওয়া অবস্থা।
আচ্ছা,
ঘটনা এক জিনিস আর নিজের সাথে হওয়া এটা ভিন্ন একটা বিষয়।
সো আমি আর কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না, আমি সরাসরি আপনার ঘটনায় যেতে চাই।
ওকে, আমার ঘটনাটা হচ্ছে লন্ডনে, আমি যখন ইংল্যান্ডে ছিলাম লেখাপড়া করতাম, এখানে আইটিতে অনার্স করে আসছি।
আচ্ছা,
2007 ঘটনা এটা। তো ক্লাস 6 থেকে আমি আসলে প্র্যাকটিস করি বিভিন্ন জিনিসপত্র।
লাইক কি ধরনের জিনিস?
লাইক মনে করেন যখন আমি ক্লাস 6 এ পড়ি তখন দেখতাম হুজুর রাষ্ট্র তাবিজ কাগজ করতে, এগুলো যদি এগুলো হারাম। তারপরও আমার ইচ্ছা জাগলো জানার জন্য আসলে বিষয়গুলো কি। আল্লাহ যে সূরা জিনের মধ্যে যে বলছে যে জিন সম্পর্কে, পৃথিবীতে জিন আছে, ইবলিস আছে, পৃথিবীর প্রথম যে আমাদের নবী আদম আলাইহিস সালাম, ওনাকে সেজদা করানো একটা জিন, তারপরে সে হয়ে গেল শয়তান, ওরা কারা, ওরা কিভাবে পৃথিবীতে আসলো, ওরা কোথায় থাকে, কিভাবে থাকে, এইসব বিষয় নিয়ে আমার জানার খুব আগ্রহ। তারপর ক্লাস 6 থেকে এগুলো নিয়ে গবেষণা রিসার্চ করা শুরু, অনেক কিছু ঘটছে আমার সাথে, অনেক কিছু দেখছি, অনেক ঘটনা ফিল করা, আসলে ফিল করা না উইথ প্রুফ। আমি যে ঘটনাগুলো বলবো সেগুলো আপনারা প্রমাণ পাবেন, এইসব জায়গার নাম আমি বলবো দেশের বাইরের, এইসব জায়গা নিউজ পেপার ঘাটলে পাবেন, এইসব জায়গা সরাসরি দেখে আসছি আমি। তো সরাসরি ঘটনা চলে যাই আমি, জায়গাটার নাম হচ্ছে ইসবর্ন, ESTBOURNE, ইসবর্ন, লন্ডনের জায়গা। ইসবর্ন হচ্ছে এমন একটা প্লেস যেখানে একটা গ্রাম আছে, নাম হচ্ছে পোলগেট। এই গ্রামের একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, এখানে কোনো জোয়ান মানুষ নেই, সব বৃদ্ধ, 99% লোক বৃদ্ধ এই গ্রামের। স্বামী স্ত্রীরা থাকে একসাথে বা বয়স্ক লোকরা থাকে, গ্রামের যেখানেই বের হবেন, ঘর থেকে বের হলে দেখবেন সব বৃদ্ধ লোক, হাজারে একজন পাবেন যারা ইয়াং, এরকম একটা অবস্থা গ্রামের। কারণটা হচ্ছে এই পোলগেট যে জায়গাটা ইংল্যান্ডের, সেই জায়গাটার বৃদ্ধাশ্রম প্লেস, সমুদ্রের পারে জায়গাটা, এখানে সেভেন সিস্টার অবশিষ্ট। এই সেভেন সিস্টার পৃথিবীর মধ্যে একটা নাম করা জায়গা, সেভেন সিস্টার গুগলে সার্চ করলে পাবেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এসে এখানে আত্মহত্যা করে, এটা একদম মানে ওয়ার্ল্ড এর মধ্যে ফেমাস, ইটালি, জার্মানি, ফ্রান্স, এখান থেকে এসে মানুষ এই সেভেন সিস্টারে আত্মহত্যা করে। ওটার নাম সুইসাইডাল প্লেস, এখানে অনেক ঘটনা আছে। ওই জায়গার যারা রাজারা ছিল, কিংরা ছিল, নেটে পড়লে পাবেন সেভেন সিস্টার সম্পর্কে। ওইখানে আমি জব করতাম, সেভেন সিস্টারের পাশে আমি পোলগেটে থাকতাম। সকালে ঘুম থেকে উঠে দেখতাম বৃদ্ধ লোক, ওরা গাড়ি চালাচ্ছে, অসহায় বা যারা ডিসেবল, এরকম লোকে বেশি দেখতাম। ওদের এখানে পত্রিকা দিত ফ্রিতে, বাংলাদেশের পত্রিকা কিনিনি, এখানে ফ্রি পেতাম পত্রিকা। পত্রিকায় বিভিন্ন দিন লেখা দেখতাম যে অমুক জায়গায় পিভেন্সি ক্যাসেলে, পোলগেটের অমুক জায়গাতে, লন্ডন ব্রিজে এখানে ঘটনা ঘটছে, ইউএফও দেখা গেছে আকাশে, তো দেখতাম সরাসরি। একদিন পত্রিকায় দেখি যে পিভেন্সি ক্যাসেল জায়গাটা অ্যাবান্ডন হয়ে গেছে। এই পিভেন্সি ক্যাসেল একটা এমন একটা ক্যাসেল যেখানে অত্যাচার করা হতো, শুধু অত্যাচারের জন্যই ক্যাসেলটা তৈরি করা। এই ক্যাসেলটা, ক্যাসেল মানে হচ্ছে রাজাদের বাসার মতো, ওই জায়গা হচ্ছে দ্বীপের মতো, চতুর্দিকে পানি, মাঝখানে বাসা। দিনের বেলা ওখানে ঢুকতে হলে টিকিট দিয়ে ঢুকতে হয়, আর রাতের বেলা ওখানে কিছুই থাকে না, যন্ত্রপাতি সবকিছু রাখা, এখানে মূল্যবান জিনিসপত্র একদম খোলা থাকে, ওপেন থাকে, আর দিনের বেলা কঠিন সিকিউরিটি থাকে। সিকিউরিটি জিজ্ঞেস করলাম যে এই অবস্থা কেন, আপনারা এত সিকিউরিটি দিচ্ছেন দিনের বেলা, ঢোকা যায় না টিকিট ছাড়া, রাতের বেলা কিছুই থাকে না, কি কারণে? সিকিউরিটি বলে রাতের বেলা এখানে আসতে পারে না, কেউ চাইলেও আসতে পারবে না, এটা অসম্ভব, তোর হোক ডাকাত হোক কেউ আসতে পারবে না এখানে। শোনার পরে একটু আগ্রহ জাগলো যে দেখি আসলে কেন এই ঘটনাটা, রাতের বেলা কিভাবে এত মূল্যবান সম্পদ গুলো তারা খোলা রেখে দিচ্ছে। তো আমি রাত্রে 11টার সময় আমার জব টব শেষ, আমি যেখানে জব করতাম সেখান থেকে একটা ভিসা নিলাম, ভিসা নিয়ে রওনা হইলাম। আমার সাথে ছিল ডিন, বাঙালি ছেলে, লন্ডন থাকে, আর সাথে ছিল ম্যাট, ও বিদেশি, ও হচ্ছে ডিজেবল আর কি, ডিজেবল মানে ও ফিজিক্যালি ডিজেবল, ও বিদেশি আর কি, হোয়াইট চামড়া। ওকে নিয়ে গেলাম, আমি ম্যাট আর ডিন গেলাম এখানে পিভেন্সি ক্যাসেল, এখানে আমাদের বাসা থেকে প্রায় 20 কিলোমিটার। ড্রাইভিং করছিল ডিন, আমি পিছনে বসা গাড়ির, সাথে পত্রিকা নিয়ে গেছি, পড়তেছি পত্রিকা। গেলাম এখানে পিভেন্সি ক্যাসেল, ক্যাসেল থেকে পার্কিং লট হচ্ছে প্রায় 1 কিলোমিটার দূরে, ওখানে গাড়ি রেখে হেঁটে যেতে হয়। তার আগে বলে নিই আমি, যখন আমি দিনের বেলা গেছি সেখানে, টিকিট কেটে ভিতরে ঢুকছি, এখানে অসংখ্য চেয়ার রাখা। ওই চেয়ার গুলো হচ্ছে এমন চেয়ার যেখানে হাত রেখে হাতের মধ্যে পেরেক মারা হয়, শাস্তি দেওয়া, হাতে এবং পায়ে পেরেক মারা হয়। তারপরে প্লাস রাখা, অনেক আগের যুগের প্লাস, এই প্লাস গুলো দিয়ে নখ গুলো টেনে টেনে উঠানো হতো, তারপর দাঁত উঠানো হতো, দাঁত, কান, নখ, চোখের পাপড়ি, এগুলো উঠানো হতো, এইসব যন্ত্রপাতি ওখানে রাখা। তো মানুষ বোঝানোর জন্য, রাজার চেয়ে শাস্তিটা কেমন ছিল, অত্যাচার কেমন ছিল, বোঝানোর জন্য এগুলো রাখা আছে। এখানে এখনো মানুষের শব্দ, আর্তনাদ শোনা যায়। গেলাম পিভেন্সি ক্যাসেলে, পার্কিং থেকে নামলাম, বললাম যে দিন চলো আমরা আগাই দেখি ভিতরে কি আছে, কেউ আমার সাথে আসবে না, ওরা তো ওই জায়গায় স্থানীয়, আমি না বাংলাদেশ থেকে গেছি, নতুন গেছি, আমি কিছু চিনি না। বলছে না ভাই আমি যাবো না, তুমি যাও। আমি বললাম যে ঠিক আছে, এক কাজে যাবো, লাইট না, আমার মোবাইলে টর্চ লাইট ছিল, টর্চ লাইট নিয়ে আমি আগালাম। দেখা যায় গেট টেট লক করা, কিন্তু কোনো গার্ড নাই, কোনো সিকিউরিটি নাই। পিভেন্সি ক্যাসেলের ঠিক বাম দিকে কবরস্থান আছে, গ্রেভিয়ার্ড। তো সেদিন আসলে পূর্ণিমাও না অমাবস্যাও না, মিডিল চাঁদর থেকে আলো মোটামুটি আকাশে আছে। লাইট নিয়ে গেলাম, যাওয়ার পরে পুরোপুরি আমি ফিল করতেছি যে আমার সাথে কেউ আছে সেটা বলবো না, একটা বাতাসের মতো একটা জিনিস আমাকে পিছন দিকে ধাক্কা দিচ্ছে, কিন্তু বাতাস ওখানে নাই, কিন্তু কিছু একটা আমাকে সামনের দিকে আগানোর জন্য বাধা দিচ্ছে, জাস্ট চুম্বকের মতো, যে আমার শরীরে যদি চুম্বক লাগানো থাকে, পিছন দিয়ে যদি কেউ টান দেয়, এরকম একটা ফিলিং। ঠিক আছে, আমি জাস্ট ভাবলাম যে যা হোক, যা হওয়ার হবে, আল্লাহ ভরসা গেলাম। পত্রিকায় লেখা ছিল পিভেন্সি ক্যাসেলের পাশে যে কবরস্থানটা আছে, সেই কবরস্থানে রাতে হারিকেন নিয়ে কেজানি হাঁটে, শুধু একটা আলো ঘুরে কবরে। রাত তখন 11টা বাজে, দুই একটা মানুষ ছিল, সব বৃদ্ধ। তো দেখে আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের কবরের ঘটনা কি সত্য? তো ওরা বলতেছে যে তুমি কোথা থেকে আসছো? আমি বললাম পোলগেট থেকে আসছি। বলে তুমি চলে যাও, আমরা এখানে এইগুলো ঘটনা দেখি প্রতিদিন দেখি, তোমার জন্য জায়গাটা সেফ না, তুমি চলে যাও। আমি বললাম ভাই আমি চলে যাবো, ঠিক আমি দেখে যাবো। বলছে এখানে দেখার কিছু না, তুমি চলে যাও। বলে ওই লোকটা ওর বাসা পাশে ছিল রাস্তার উপরে, লন্ডনের সব বাসা রাস্তার সাথে থাকে, অন্যান্য বাসায় ঢুকে দরজা লক করে দিচ্ছে। আর কোন লোক আমি পাই না, ডান পাই, পুরো এলাকা খালি, কিছুই নেই। আমি গেটে সামনে গেলাম আর কি, মেইন গেট, আমি ঢুকবো ভিতরে, যা হোক মানে ভিতরে ঢুকবো, ঢুকে আমি কিছু একটা নিয়ে আসবো, প্লাস নিয়ে আসবো বা কিছু একটা আমি নিয়ে আসবো সাথে করে, এই আমার কাছে রেখে দিবো, এমন একটা সিচুয়েশন। তো যে গেটের কাছে গেলাম আমি, গেটে হাত দিলাম, হাত দিয়ে কোন সাউন্ড টাউন কিছু নাই, হঠাৎ করে তাকিয়ে দেখি যে কবরস্থানের পাশে একটা হারিকেনের মতো আলোর মতো শুধু ঘুরপাক খাচ্ছে। টর্চ মারলাম দেখি, টর্চ মারি দেখি আসলে আলোটা ঘুরপাক খাচ্ছে, কবরস্থান আমার থেকে মোটামুটি 100 গজ দূরে আলো দেখা যাচ্ছে, আলোটা ঘুরতেছে খুব স্পিডে, মানুষের পক্ষে এরকম স্পিডে হাঁটা সম্ভব না, বুঝতে যাচ্ছে এটা আগুনের আলো, এরকম লাইট না বা আগুন ঘুরতেছে কবরের দিকে। আমি চিন্তা করলাম এখন যদি আমি কবরের দিকে যাই, এমনি একটু একটু ভয় লাগতেছে আমার, এখন কি করবো? আমি চিন্তা না, ওইটা আগুনটা ঘুরে ঘুরে পত্রিকা লেখছে, তারা হয়তো দেখছে, আমার দেখা দরকার নাই, আমি যেটার জন্য আসি সেটা করি। গেটে ওঠার চেষ্টা করলাম, যখন আমি গেটে উঠতে চাই, স্পষ্ট ভাবে আমাকে কেউ পিছন দিয়ে গেঞ্জি ধরে নিচে নামিয়ে দিচ্ছে। আমি ধাক্কা দিচ্ছি মানে লক টক হাঁটাচ্ছি, ক্যামেরা ট্যামেরা সব লাগানো, লাইট ভিশন ক্যামেরা লাগানো, সব যতবারই উঠার চেষ্টা করি ততবারই আমাকে নামাই দেওয়া হচ্ছে। তারপর আমি নামলাম, নামে আমি ডানবাম হাঁটলাম যে অন্যদিক কোন সাইড আছে কিনা, ঢোকা যায় কিনা। হঠাৎ শুনি গরু যেরকম শব্দ করে, যদি কোনো মানুষকে জবাই করা হয় বা কোন গরুকে জবাই করা হয় যে সাউন্ডটা বের হয় গলা থেকে, সেম সাউন্ড, স্বাভাবিক আমার গলা গাড়ি কথা। তারপরে আবার গেলাম গেটের কাছে, আমি ডাকলাম ডিন বা ম্যাট, আমি অনেক অনেক ডাকলাম ওদের। তোর আমার থেকে মোটামুটি 1 কিলো কাছাকাছি দূরে সাউন্ড শুনে নাই, ফোন দিব মোবাইলে নেটওয়ার্ক নেই। আমি আসলাম, তাও আমার গেট দিয়ে ওঠা হলো না। চলে আসছি আমি ব্যাক করে, যে ডিন দিয়ে বললাম ডিন এরকম ঘটনা আমি আর উঠতে পারিনি, আমাকে ফোন দিয়ে কেউ টান দিয়ে নেওয়া দিচ্ছে। আসলাম গাড়িতে, এখন বাসা ব্যাক করবো আর কি। তখন রাত প্রায় 12:30-12 বাজে, গাড়ির সামনে ডিন টাইপ করতেছে, পাশে ম্যাট, পিছনে আমি একা। ডিনকে বলছে, ডিন এই অবস্থা কেন, এখানে এই ঘটনা কেন, এখানে তোমরা কি আগে আসছো কিনা? তো ডিন বলে, স্যার আপনি কখন এখানে যাওয়া ঠিক না, এখানে আমরা কোনোদিন আসি না, এখানে তো আমরা জানি ঘটনাগুলো ঘটে, মানুষ মারা যায়, অনেক কিছু ঘটে, তুমি উঠতে পারো না গেট দিয়ে, গেট দিয়ে তো উঠা অসম্ভব, এই জন্য রাত্রেবেলা কোনো সিকিউরিটি থাকে না, এখানে কি আছে কেউ জানে না আজ পর্যন্ত। এই কথা বলার পর ডিনের মুখ হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, সে কথা বলে না। আমার বাসা থেকে পিএনসি ক্যাসেলের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। ডিনকে প্রশ্ন করি, ডিন কথা বলো না কেন, কি হয়েছে? সে কোনো কথাই বলে না, গাড়ি স্পিডে চালাচ্ছে, ওর ছিল হন্ডা সিআরএস গাড়ি, খুব স্পোর্টস কার, ও চালাচ্ছে মনে করেন 130-140 স্পিডে চালাচ্ছে। ম্যাট কি বলছে, ম্যাট কথা বলো, ম্যাট কথা বলেছে আবার, শুধু বলতেছে আমাকে ইসোকে ইসোকে। ডিনকে অনেক প্রশ্ন করলাম, আমি ধাক্কা দিলাম। বাসার কাছাকাছি আসার পর ডিন একটা কথাই বললো, রাব্বি মুখ বন্ধ রাখো। বাসা নামলাম, তখন বললাম যে ডিন কি তুমি কথা বলো না কেন? আমি লুকিং মিররে দেখছি তোমার মতো আরেকজন একজন লোক তোমার পাশে বসা ছিল। আমি যে বাসায় পর্যন্ত আসছি আমি দেখলাম তোমার মতো সেম আরেকজন তোমার ডান দিকে বসা ছিল, তোমার লেফট সাইডে, সরি আমার লেফট সাইডে বসা ছিল আমার মতো সেম আরেকজন, মানে ডুপ্লিকেট কপি।
সে
গাড়ি ড্রাইভ করতেছিল, সে তার মিররে দেখছে আমার বাম দিকে আমার মতো সেম, কিন্তু আমি এটা দেখিনি। সে বলতেছে আর কি, জিজ্ঞেস করলাম যে তুমি সত্যি কিনা, তুমি আল্লাহ কসম বলো, এই বলো, সেই বলো, যেভাবে আমরা বলি আর কি মানুষকে, কসম কাটো, এই করো, সব কসম কাটে বলেছে, তোমার মতো সেম একজন মানুষ বসা ছিল, তো আমি কিছু করার ছিল না, আমাকে বাসা যেতে হবে। তাতে বাসায় যখন আসলো তারপর সে আমাকে বললো গাড়ি থেকে নামার পরে,
আরেকজন যে ছিল ম্যাট, ছিল ম্যাট কি কোনো কিছু
কিছু দেখা নাই, এই যে বিষয়টা এটা ভূত কিনা আমি জানি না, আর সেভেন সিস্টার নিয়েও যে ঘটনাগুলো দেখলাম আমি তো ফিল করছি আসলে, মানে কি এখানে যারা আত্মহত্যা করে মারা যায়, তো এরকম ঘটনা আমার সামনে ঘটছে। একজন লোক BMW মিনি গাড়ি নিয়ে, BMW মিনি কুপার, আমি তখন এখানে জব করতাম ডোমিনোস পিজা, এতে পিজা নিয়ে আমি যেতাম পিএনসি কে ছেলে পাশে, কিন্তু এটা সেভেন সিস্টার পাহাড়ের একদম উপরে, ওই পাহাড়ের উপর উঠার পরে নিচে একদম সমুদ্র, বিশাল বড় পাহাড়, ওখানে 7টা পাহাড়ের কোনা। এখানে ঘটনাটা এরকম ঘটে, এডওয়ার্ড কিং এডওয়ার্ডের 7টা মেয়ে ছিল, প্রথম মেয়েটা এখানে কোনো ভাবে পাহাড় থেকে পিছলা খেয়ে নিচে পড়ে যায়, পরে মারা যায়। তারপর আস্তে আস্তে 7টা মেয়ে এখানে মারা যায় একই দিনে, এই জন্য পাহাড়ের নাম সেভেন সিস্টার। এখানে আমার চোখের সামনে BMW মিনি দিয়ে লাভ দিল, চোখের সামনে আমি গাড়িটা ঢুকছি মাত্র, আমি দেখলাম একটা গাড়ির ব্যাকলাইট দেখা যাচ্ছে রাত্রেবেলা, আর কিছু না। তারপর অনেক মানুষ চলে আসলো সাথে সাথে, অনেক লোকজন। ঘটনা কি দেখলাম যে নিচে একটা BMW গাড়ি পড়া, ইটালি থেকে আসছে, আইসে এখানে আত্মহত্যা করছে। এই ঘটনাটা গুগলে আছে, 2007-এরই ঘটনা, 7-8-এর ঘটনা।
এরকম কিছু মানে সুইসাইডাল স্পট আছে, যেমন জাপানেও কিছু সুইসাইডাল স্পট আছে খুব জনপ্রিয়, যে সুইসাইড করতে চাইলে ওখানে চলে
যায়। সেম ওখানে আমি গিয়ে পিজে খেতাম বসে বসে, আমি মৃত্যু দেখছি একবার, আর মৃত্যু দেখিনি, বাট পত্রিকা ডেলি পেতাম যে অমুক দেশ থেকে এসে মারা গেছে।
তো এইটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স আপনার, যেটা আপনার নিজের হয়েছে আপনি লন্ডনে থাকাকালীন সময়, আর কোন ধরনের কোন এক্সপিরিয়েন্স?
আর একটা এক্সপিরিয়েন্স আমার আছে, আমি বলতে যদি বলেন তাহলে বলবো, এটা
প্লিজ আমরা একটু শুনতে চাই ওই এক্সপিরিয়েন্স গুলো।
এটা হচ্ছে বেশি দিন না, 3 বছর আগে ঘটনা, আমার বাসা ফার্মগেট ইন্দিরা রোডে। আমরা আমাদের একটা গ্রুপ আছে 2 চাকা, ওই গ্রুপের মেম্বার আমরা ছিলাম 4 জন, মোটরবাইক গ্রুপ 4 জন মেম্বার। ওরা আমাকে বলতে থাকে, ভাই আপনি কোনো কিছু পারেন আমাদেরকে প্ল্যানচার্ট করে দেখান, উইজা বোর্ড করে দেখান। উইজা বোর্ড হচ্ছে বোর্ডের নাম যেটা প্ল্যানচার্ট করা হয়, আত্মা ডাকা হয়। আসলে আত্মা, আসলে আত্মা আসে না, ঘটনা শুনলে বুঝবেন আসলে কি আসে বা কি হয় সঠিকভাবে যদি করা যায়। তো প্ল্যানচার্ট আমি রেডি করলাম, উইজা বোর্ড রেডি করলাম, সব রেডি করলাম রাত্রে তখন প্রায় 9টা বাজে। এখানে বলে রাখা ভালো, আমি ছিলাম, আমার সাথে রাশেদ ছিল, ছোট ভাই রাশেদ, রায়হান আর রাসেল, রাসেল হচ্ছে সাংবাদিক। আমরা 4 জন, 4 জনই শিক্ষিত লোক, আমরা সুস্থ। তো আমরা বসছি প্ল্যানচার করার জন্য রাত 9টা, মানে রেডি করতে করতে 10টা বেজে গেছে। মোমবাতি আগরবাতি অনেক কিছু লাগে প্ল্যানচার, মানে সঠিকভাবে করতে অনেক কিছু লাগে। আমার ওয়াইফকে বললাম যে তিথি তুমি এক কাজ করো, আমার তিথি ওকে বলছি যে তুমি এক কাজ করো, তুমি নাম লিখবা, যদি কেউ আসে আমরা যখন ডাকবো তখন নামগুলো আসবে, তুমি লিখবা এগুলো বসে। একজন লাগে রাইটার যে লিখতে হয়, বুঝাবোর্ডে যা যা ঘটে সে লেখে, আর আমি রাশেদ রাসেলা রায়হান হচ্ছে মাধ্যম। তো একজনকে থাকতে হয় যে কলার, যে ডাকবে, আর বাকি তিনজন মুখ বন্ধ লাগে, চারজন লাগে মিনিমাম, উইজাবোর্ডে দুজন লাগে বাট চারজন হলে বেটার। ঠিক আছে, আমি হলাম কলার, আমি নিজে কলার, আমি ডাকবো। তো আমরা প্লাঞ্চের যে জিনিসটা সেটা হচ্ছে দেখতে গিটারের মতো, গিটারে যে বাজায় ছোট একটা জিনিস ওইটার মতো দেখতে, ওটা হচ্ছে মূলত প্লাঞ্চের, আর বোর্ডটার নাম হচ্ছে উইজাবোর্ড। প্লাঞ্চের ধরলাম সবাই, আমরা চারজন ধরলাম, আর আমার ওয়াইফকে বললাম তুমি লিখবা, কিন্তু নিয়ম হচ্ছে একজন একজনের হাত ধরে রাখতে হবে, মানে একজনের সাথে একজনের বডি টাচ থাকতে হবে, কাজ যাতে কোনো ভাবে না করলে, চারজনের বডি যাতে হাঁটুর সাথে হাঁটু টাচ লেগে থাকে অথবা হাতের সাথে হাত লেগে থাকে।
কেন এটা, কেন লেগে,
এটা কাজ হচ্ছে পৃথিবীতে পাঁচটা পাওয়ার আছে, এয়ার ওয়াটার সোয়েল ফায়ার, হ্যাঁ পাঁচটা রকম মাধ্যম আছে। তো আমাদের বডিতে পঞ্চ ধাতুটা আছে, আমাদের শরীরের মধ্যে, আমাদের বডিতে মাটি আছে, পানি আছে, হিট গরম হয় শরীরে, আগুন একটা অংশ, স্টোন আছে আমাদের বডি, সবকিছু আমাদের বডিতে, মানে আয়রন যেটাকে বলি আমরা, এই জন্য আমাদের বডিতে পাঁচটা শক্তি আল্লাহ দিয়ে দিয়েছে।
আসলে এই পাঁচটা উপাদানের কথা বিভিন্ন ইভেন হিন্দু ধর্মগ্রন্থের অনেক, যারা যদি খাটাঘাটি করেন, এই পাঁচটা জিনিসের কথা ওখানেও বলা হয়েছে।
পৃথিবীর উপকরণ এই পাঁচটা মূল উপকরণ, মৌলিক উপকরণ পাঁচটা,
পাঁচটা রাইট।
এই পাঁচটা উপকরণ যেহেতু আছে, এই পাঁচটাতে অনেক কিছু করা যায়। আসলে আমরা সুপার ন্যাচারাল ওয়ার্ল্ড বলতে যেটা বুঝি, দুনিয়াতে মানুষ ছাড়া অনেক কিছু আছে যে আমরা দেখি না, তা দেখি না, আমরা জানি না, হয়তো কোনো একদিন সায়েন্স এটা আবিষ্কার করবে, তখন আমরা জানবো। তো যাই ঘটনা, এবার তো বসছি আমরা প্ল্যানচেট করতে, মোমবাতি ধরালাম, এই রুমটা ঠান্ডা করে এসি বন্ধ করেছি, এসি ফ্যান জানালা সবকিছু বন্ধ, মানে টোটাল রুম এখন সাউন্ড লক, পুরো ব্লক সাউন্ড লক, দরজা লক করে ভিতরে ডিগ্রি, আমরা পাঁচজন ভিতরে, একজন আমরা বসছি প্ল্যানচেটে, একজন রাইটার, শুরু করলাম প্ল্যানচেটে, হাত দিলাম, টাকা শুরু করলাম, যদি আশেপাশে কোনো কোনো আত্মা থেকে থাকো সে চলে আসো, এভাবে টাকা শুরু করলাম, পাঁচ ছবার ডাকলাম, মুখ বন্ধ রাখলাম, আবার আবার ডাকলাম, যদি আশেপাশে কোনো দিন বা আত্মা থাকো সে চলে আসো, এই কথাগুলো বলছি। হঠাৎ করে প্ল্যানচেট মুভ করা শুরু করছে, ছোট জিনিসটা,
গিটার
গিটারের মতো ছোট জিনিসটা, ওটা মুভ করা শুরু করছে। আমি ইশারা দিলাম আমার ওয়াইফ, তুমি লেখো, ইশারা দেওয়ার পরে প্রথমে গেল আইএ, আমাদের চারজনের হাতকে সে মুভ করাচ্ছে অটোমেটিক, একই দিকে নিচ্ছে, আঙ্গুলটা আমাদের সাদাত আঙ্গুল, সাদাত আঙ্গুল দিয়ে আমরা ধরে রাখছি আর কি, আমাদের চারজনকে টেনে নিয়ে যাচ্ছে
অটোমেটিক, এই আঙ্গুলটা আপনাদের পাওয়ারে নয়,
আমরা তো আর কি নর্মাল রাখছি,
নর্মাল,
আমি ধাক্কা দিতাম সে আমার পাশের জন বুঝতো যে আমি ধাক্কাচ্ছি, অন্য কেউ যদি ধাক্কা দেয় আমি বুঝবো, অটোমেটিক চারজনকে সে নিয়ে যাচ্ছে, তার নামটা চলে গেল আইএর দিকে, আই আর আই এস, আইরিশ নাম আসলো আর কি তার, এখন আইরিশ নাম ওদের নাম কি, বাংলা তো অবশ্যই বাংলা নাম না, অন্য কোন নাম, তখন আবার প্ল্যানচেটে স্টপ হয়ে গেল, তখন ওয়াইফ লিখলো আইরিশ, জিজ্ঞেস করলাম আপনি কি আমাদের রুমের মধ্যে রয়েছেন, এই প্রশ্ন করছি আমরা, প্ল্যানচেটের যে বোর্ডটা উইজা বোর্ডে দুইটা লেখা থাকে ইয়েস এবং নো, তখন আমাদের খুব জোরে আমাদের চারজনের আঙ্গুলকে ধাক্কা দিয়ে নিয়ে গেল ইয়েস এর দিকে,
বিরতি সময় হয়ে গেল। প্রিয় শ্রোতা, যারা ডরে অংশগ্রহণ করতে চান তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। এই নম্বরে ফোন করার পরে আপনি ফোনে নির্দেশনা অনুসরণ করে আপনার কথাগুলো রেকর্ড করবেন। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে আছি, সফর সঙ্গী হিসেবে থাকছে লোবান সুমনের সাথে, এবং মিউজিক ও সাউন্ড নিয়ে যে কাজ করেছে সে হচ্ছে লোবান। রেজা, শোভন এবং মোশারফ ডরের 111তম পর্বের অতিথি। গত সপ্তাহের একটি বিশেষ জায়গায় বসে আমরা আমাদের এই ডরটি ধারণ করেছি। আমরা একেবারে রাত গভীর হওয়া পর্যন্ত আপনার জীবনে ঘটে যাওয়া সব অদ্ভুত ঘটনার মতোই বেশ কিছু ঘটনা আজকের ডরে উপস্থাপন করছি। আমরা একের পর এক শুনব, তবে এই মুহূর্তে 4 মিনিটের ছোট্ট একটা বিরতি। ডর কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়ে বেড়াচ্ছে দুজন।
এবারের ডর ধারণ করা হয়েছে সাভার থেকে বিমানবন্দর সড়কের একটি বিশেষ স্থান।
আমি দেখলাম তোমার মতো সেম আরেকজন তোমার ডান দিকে বসা ছিল, আমার লেফট সাইডে বসা ছিল, আমার মতো সেম আরেকজন, মানে ডুপ্লিকেট কপি। প্রান্তের হাত দিলাম, টাকা শুরু করলাম, যদি আশেপাশে কোনো কোনো আত্মা থেকে থাকো সে চলে আসো।
আজ রাত 11টায় সুমন এবং আরজে কিবরিয়ার সাথে ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
প্রতি শনিবার বেলা 3:10 যারা এখানে অংশগ্রহণ করতে চান আপনি আমাদেরকে ফোন করবেন এই নাম্বারে 09613892892।
প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ডনের 111তম পর্ব। রেজা, শোভন এবং মোশাররফ এই তিনজন আজকে আমাদের অতিথি। এদের প্রত্যেকের জীবনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা যাকে বিশ্বাস করা যায় না এমন কিছু ঘটনা কিংবা অধিভৌতিক ঘটনা, সেগুলো শুনব এবং আমরা আবারও ফিরছি ঠিক সেখানটায় যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
আইরিশ নাম আসলো আর কি তার। এখন আইরিশ নাম ওদের নাম কি বাংলা? তো অবশ্যই বাংলা নাম নয়, না অন্য কোন নাম। তখন আবার প্লাঞ্চারটা স্টপ হয়ে গেল। তখন ওয়াইফ লিখলো আইরিশ। জিজ্ঞেস করলাম, আপনি কি আমাদের রুমের মধ্যে রয়েছেন? এই প্রশ্ন করছি আমরা। প্লাঞ্চারের যে বোর্ডটা, উইজা বোর্ডে দুইটা লেখা থাকে, ইয়েস এবং নো। তখন আমাদের খুব জোরে আমাদের চারজনের আঙ্গুলকে ধাক্কা দিয়ে নিয়ে গেল ইয়েস এর দিকে। তখন আমরা একটু ভয় পেয়েছি সবাই। ভয় পড়া স্বাভাবিক, কারণ আমরা আমাদের নিয়ন্ত্রণে জিনিসগুলো নাই। এখন আমাদের নিয়ন্ত্রণে জিনিসটা বাইরে চলে গেছে,
চলে এসছে,
বাইরে চলে গেছে। এখানে কিন্তু নিয়ম হচ্ছে কথা বলা নিষেধ। আমি তো ছিলাম পলার, যে ডাকবো। তো আমি তো রাশেদকে বললাম, রাশেদ আমরা কিছু বলি, কিছু করতে বলি। আমি তো নিয়ম অলরেডি ভঙ্গ করে ফেলছি, প্রাঞ্চলের নিয়মটা ভঙ্গ করে ফেলছি। আমি তো বললাম, আমার কথা সবাই শুনছে। আমি বলি উনি কিছু করুক, তাহলে প্রুফ পাবো। এখন এই যে জিনিসটা মুভ করতেছে, এটা তো ভুয়া হইতে পারে। এটা সাইন্টিফিক ব্যাখ্যা রয়েছে যে এটা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক বডিতে পাওয়ার, এটা নড়তে পারে। কিছু করতে বলি, সে তো ভয় অবস্থা টাইট। আর এই রুমের মধ্যে রাশেদ, রাসেল, আমি তাকা দেখেছি ওদের মুখের দিকে, ওরা ঘামতেছে রীতিমতো। রুম কিন্তু পুরো ঠান্ডা। আমি বললাম, আপনার বয়স কত? যে আপনি আইরিশ, আপনার বয়সটা আমি জানতে চাচ্ছি না, বয়স কত? এখানে আসছে 1002 বছর, 1002, 1002 ওনার বয়স আসছে। তো আমরা যত প্রশ্ন করতেছি তত আমরা ভয় পাচ্ছি। আমার ওয়াইফ কিছু লিখতেছে, ও খুব সাহসী, আমার চেয়ে অনেক বেশি সাহসী আর কি। ওয়াইফ সবকিছু লিখতেছে। তখন বললাম যে আপনি যে রুমে থাকেন, কিছু করে দেখান আমাদেরকে, কিছু একটা করে দেখান এখনই। তিনবার বলছি, কোনো কিছু হয়নি, কোনো সাউন্ড টাউন, মোমবাতি এখন আগুন জ্বলা কিচ্ছু হয়নি। হঠাৎ করে আমার সাথে রাশেদের হাঁটুটা মুভ করতে, কোনো কারণে তার হয়তো বা শরীরে চুলকাইছে বা সামথিং, আমার সাথে হাঁটু লাগানো ছিল সেটা খুলে গেছে হঠাৎ করে এক সেকেন্ডের জন্য। তখন একটা ড্রিম করে শব্দ হলো, মানে একটা বোম ফুটছে রুমের মধ্যে, এরকম সাউন্ড হলো। আমাদের প্রতিটা বাসা দেখবেন উপরে একটা স্টোরুমে থাকে, আগের যে বাসাগুলো পুরাতন স্টোরুমে যে গেটটা, ধাম করে খুললো, ধাম করে লাগলো। আমরা সবাই ওইদিকে তাকিয়ে আছি, চারজন। এত জোরে শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে ভেঙে যাবে জিনিসটা। এই সাউন্ডের সাথে সাথে আমরা সবাই লাফ দিয়ে উঠে গেছি, সাথে সাথে মোমবাতি নিভে গেল, লাইট আমরা জ্বালালাম সাথে সাথে। আমি বললাম যে হায় হায়, তুমি এটা কি করলা? আমরা কেন উঠলাম? এখন কি হবে? এই জিনিসটা যেটা আমরা নিয়ে আসছি, এটাকে নিয়ম হচ্ছে বাই বাই করতে হয়, এই জিনিসটা নিয়ে আসলে ফেরত পাঠাইতে হয়, ব্যাক করতে হয়। আমরা এটা করি নাই, উঠে গেছি। রাশেদ বলতেছে, ভাই আমার মাফ করেন, আমি পাঠাই যাবো তাড়াতাড়ি। ও যদি শুনে থাকে এখন আমার কথাগুলো শুনতেছে, সে এখন তার মনে পড়বে ঘটনাগুলো। আমি বলছি, তাহলে তুমি তাড়াতাড়ি সাবধানে বাসায় যাও। তখন বাসায় আমি একা, আমি, রায়হান আর রাশেদ। রাশেদ কিন্তু বাসায় চলে গেছে, ওর মোটরসাইকেল আছে। আমি উইজা বোর্ডটা হাতে নিলাম, ওটা কিন্তু আমি কম্পিউটার প্রিন্ট দিয়েছিলাম, কাগজ তৈরি করা কাগজটা আমি সরাসরি দিয়ে দিয়েছি গ্যাসের চুলায় ডাইরেক্ট। কিন্তু এটা কিছু হয় না, আগুনে পুড়ে না। এই পাঁচজন লোক সাক্ষী, আগুনে পড়তেছে না, কিচ্ছু হচ্ছে না। এটা আমি এটা ফেলাই দিয়েছি, ভাই আমি সম্ভব না, রায়হান তুমি এটা ছিড়ো। রায়হান ছিঁড়ে, এটা ছিঁড়ে না, একটা অফসেট পেপার, সামান্যটা কাগজ, এটা ছিঁড়তেছে না। তখন আমি জোরে জোরে আল্লাহর নাম নেওয়া শুরু করলাম, জোরে জোরে, মানে উচ্চ কণ্ঠে, যেগুলা সুরা নাস, সুরা ফালাক, যেগুলা জিন থেকে বাঁচায় বললাম। পরার পরে আমি টান দিলাম, দুই ভাগ হয়ে গেল, কাগজটা ছিঁড়ে গেল, আগুন ধরলো, আগুন ধরলো। তখন রাত প্রায় 1:30 বাজে, খাওয়া দাওয়া করলাম, সবকিছু নর্মাল, কিছু হচ্ছে না। বললাম তোমরা ঘুমায় যাও এখন। রায়হান যে সে আলাদা ঘুমালো, আমি ঘুমালাম, আর রাসেল আমার ভাগনা সাংবাদিক, সে তার রুমে ঘুমালো, আমাদের বাসায়, ঢাকার বাসায়। তো ঘুমের মধ্যে হঠাৎ করে দেখি আমার যে বারান্দা, বারান্দার যে গেটটা, ওটার মধ্যে কেউ একজন থাপড়াচ্ছে, মানে হাত দিয়ে কিল মারতেছে। উঠে গেলাম, আমি শব্দ শুনলাম, উঠে গেলাম, উঠে দেখি গেট খুলে কেউ নাই। বললাম যেটা একটা, যেহেতু ভয় পাইছি মনের ভুল, ঘুমে গেছি। যখনই আমার চোখ লাগতেছে, চোখ যখন বন্ধ হয়ে যাচ্ছে আমার, কানের মধ্যে কে জানি কথা বলে ফিসফিস করে, কথার ভাষাটা বাংলা ভাষা না, এমন এক ভাষা যেটা চাইনিজও না, বাংলাও না, ফার্সিও না, উর্দুও না।
ভয়েস শোনা যাচ্ছে, বাট কিছু বোঝা যাচ্ছে
আমাকে। সে বলতেছে, কথা বলতেছে আমার সাথে, কানে ফিসফিস করে, কিন্তু আমি কোনো কিছু বুঝতেছি না কথা। দেখুন রাতের বেলা ঘটনা, রাতে
ওই দিন রাতে
দুইটা আড়াইটা বাজে ঘুমে আমি জাস্ট চোখ লাগে তখনই শুনি স্বপ্ন না কিন্তু মানে আমি সজাগ এরকম চার পাঁচবার হলো হঠাৎ করে দেখি মোবাইলে ফোন আসছে আমার দেখি রাসেলের নাম্বার আমার পাশের রুমে যে ঘুমাচ্ছে রাসেল ফোন দিয়ে বলতেছে মামা আমার তো ভয় লাগতেছে কেন আমার কানে কানে কে জানি ফিসফিস করে সে বলতেছে আমার এই কথা মানে একই ঘটনা তার সাথে ঘটতেছে কানে কানে তার সাথে ফিসফিস করতেছে রাসেল তুই উঠে বাইরে আয় আসলো বাইরে বলতেছে মামা এরকম ঘটনা আমি ঘুমাইছি চোখ লাগলে আমার কানে কে জানি ফিসফিস করে কি বলে আমি শুনি না যাই হোক রাত্রিবেলা ঘুমাইলাম এরকম কয়েকবার হওয়া পরে হয় নাই ঘুমালাম সকালে রাশেদকে ফোন দিলাম রাশেদ তুমি বাসা ঠিক মতো পৌঁছতে পারছিলা সে কান্দছে ফোনে আমার সাথে সে বলছে ভাই আমি আসার সময় চারবার অ্যাক্সিডেন্ট করছি আমার শার্ট ছিঁড়ে গেছে চারবার তুমি তাড়াতাড়ি এখন বাসায় আসো শার্টটা নিয়ে সে বাসায় আসলো এসে সে বলতেছে তার ঘটনা সে যখন বাসায় যাচ্ছে রাত্রিবেলা তার হোন্ডা সিটি সর্বনিম্ন স্পিডে চালাচ্ছে 20 স্পিডে মানে রিক্সা চসলো কিন্তু তাকে বারবার ধাক্কা দিয়ে নিচে ফেলেছে কে জানে বাইকে চালানো অবস্থায় এবং তার পেটে আমাকে দেখাল নাভির পাশে লাল হয়ে গেছে গর্ত মানে ওই হ্যান্ডেলটা তার পেটের দিয়ে ঢোকানোর চেষ্টা করা হয়েছে তাকে মারার চেষ্টা করা হয়েছে আমার ওয়াইফ ছাড়া আমার যে শালা ও ছাড়া আগে আমি রাসেল রাশেদ তিনজন অনেক ঘটনা করছি এরকম যে রাতের মাঝখানে বাথরুমে গেছি দেখে দরজা বাইরে দেখে লক করেছে আমি দরজা ধাক্কাচ্ছি সবাইকে জিজ্ঞেস করলাম তুমি লক করছো কেউ লক করে না এরকম আজগুবি অনেক ঘটনা করছে এক সপ্তাহ পরে আমি রাসেল আর বসলাম প্লানচেটে যে আমরা যদি কোনো কিছু এনে থাকি সেটাকে বিদায় করতে হবে নাহলে আমাদের সাথে ঘটনাটা ঘটে যাবে তবে আমি রাসেল বসলাম আইরিশকে ডাকলাম এভাবে সেম ভাবে আইরিশ আপনি আসেন আপনি যেহেতু আমরা জানি আপনি আটকা পড়ছেন আমাদের এখানে আমরা সরি মাফ চাচ্ছি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনার আপনার কষ্ট দিচ্ছি ঠিক সেই মুহূর্তে আমাদের প্লানচেটে যে গুটিটা সেটা চলে আসলো গুড বাই অটোমেটিক নিজে নিজে মুভ করে গুড বাই আসলো আর ঠিক সেম কানের মধ্যে আমার রাসেলের ফিসফিস করে কে জানি বললো কি জানি বলছে আমি কিছু জানি না কিন্তু কথা সে বলতেছে কানে ফিসফিস করে প্রায় 10 সেকেন্ড আমার কানে রাসেলের কানে একই সময় কথা বললো তারপর প্লানচেটটা বন্ধ হয়ে গেল মোমবাতিটা নিভে গেল তারপর বুঝলাম সে এখন নাই চলে গেছে তারপর থেকে কিছু ঘটে না সব ভালো
এটা আমরা আসলে প্রায় বলি যে এই জিনিসগুলো আয়ত্তের বাইরে যদি একবার চলে যায় তাহলে এটা খুবই
বিপদজনক
আমি জানি যে আজকে আপনি প্ল্যানচেটের বিষয়টা এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন আই থিঙ্ক যে ডরে আজ পর্যন্ত কিংবা কোন রেডিও শোতে এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে আমি জানি যে এই মুহূর্তে যারা শুনেছে এবং আপনি বলেছেন এর পরপরই হয়তো আমার অনেক লিসনার
হিন্দু হন খ্রিস্টান হন মুসলিম হন
মানে আপনাকে পবিত্র
থাকতে হবে কারণ কে না কে আসবে আপনি ডাক দিবেন যে আত্মা আসো আসলে আত্মা তো আসবে না আমাদের ইসলামী নিয়মে বা যে কোনো ধর্মের নিয়মে আত্মা কিন্তু উপরে চলে যায় আসবে জিন জিনের যে ভালো
যেটাই হচ্ছে যে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি যাকে ডাকছেন আপনি জানেন না সেটা ভালো হতে
পারে
সেটা হচ্ছে আপনার অনেক ধরনের ক্ষতি হতে পারে শুধুমাত্র কিউরিয়াস হয়ে মানে বুঝে শুনে বিপদকে ডেকে আনা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ একটু বুঝে নিতে হবে যে আসলে আপনি কি করছেন এটার ইম্প্যাক্ট কি হতে পারে এটা বুঝে অবশ্যই আপনি যদি করতে চান তাহলে এর পরবর্তীতে করেন আমি ব্যক্তিগত ভাবে বলতে পারি যে প্ল্যানচেটের ঘটনাটা আমি আজকে আপনার কাছ থেকে আমি যেভাবে শুনেছি আমার চোখের সামনে পুরো সিনারিটা ভাসছে অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে প্ল্যানচেটের বিষয়টা বর্ণনা করার জন্য
আর পরবর্তীতে আমি নতুন অনেক ঘটনা
বলবো আমি জানি যে আপনি বলেছেন শুরুতেই যে আপনি এই বিষয়গুলো নিয়ে সেই অনেক ছোটবেলা থেকেই ঘাটাঘাটি করেন
আজকে আমি যেটা সুনুরবাকে দেখাবো এটা আসলে আমার প্রফেশন না সুনুরবাকে দেখাবো যেটা সেটা হচ্ছে পাবলিক জানুক শুনুক অনেকে বিশ্বাস করবে না পাবলিক যদি চান যে ভাই ভিডিও করে দেখান প্রমাণ চাই সেটা আমি পরে দেখাবো
একটু আমি বলিনি এখানে যে উনি যেটা বলেছে যে উনি কিছু একটা দেখাতে চায় এটা আসলে সবাই সাথে থাকলে হবে না সো সেটা হয়তো আমরা আজকে না পারি বা কখনো যদি পারি যে কিছু এনভায়রনমেন্ট লাগবে সেই এনভায়রনমেন্টটা হয়তো আজকে আমরা প্রোভাইড করতে পারবো না বাট কোনো কিছু উনি একটা ফিল করাবে সেটা হয়তো আমি কিংবা যেই হোক একা থাকতে হবে যেখানে আমরা কিছু একটা হয়তো বা দেখতে পাবো তবে অবশ্যই সেটা আমরা যেই দেখি না কেন এই এক্সপিরিয়েন্সটা কিন্তু ডরের শ্রোতাদের জন্য অবশ্যই উঠে আসবে সেই এক্সপিরিয়েন্সটা যদি উনি আমাকে দেখিয়ে থাকে তাহলে অবশ্যই আমি আমার লিসনার যারা আছে আমি সবার সাথে শেয়ার করবো বিষয়টা ওকে আসলে আমি জানি যে অনেক লিসনারদের অনেক কিউরিয়াসিটি তৈরি হয়ে গেছে এবং আমার ইনফ্যাক্ট আমার নিজেরও অনেক কিউরিয়াসিটি তৈরি হয়ে গেছে যে আসলে কি দেখাতে চান আপনি
আজকে যেটা দেখাবো আপনাকে আমি সেই জন্য আমাকে এনভায়রনমেন্ট মেক করতে হবে
কিরকম এনভায়রনমেন্ট
যে জায়গাতে আমি আপনাকে দেখাবো ওই জায়গাতে আমি এবং আপনি একা থাকতে হবে আর কেউ থাকা যাবে না আশপাশে
আচ্ছা
আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে মাধ্যম আমরা শুনছি সূরা জিন সূরা মক্কা সূরা কাহাফ এগুলোতে আছে জিন দিয়ে অনেক কিছু করা যায় হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আছে রানী বিলকিসের চেয়ারটা জিন নিয়ে আসছিল জিন বলছিল হযরত সুলাইমান আলাইহিস সালামকে বিলকিস আসছে আপনার বাসায় বেড়াতে তো আমি চেয়ারটা নিয়ে আসি। আমার চব্বিশ ঘন্টার থেকে কম সময় লাগবে চেয়ারটা আনতে। যে দূরত্ব ছিল সুলেমান ইসলামের থেকে বিলকিস্তানির প্রসাদের দূরত্ব ছিল প্রায় হাজার ক্রোশ, মানে এক হাজার মাইল। সে বলছিল চব্বিশ ঘন্টা নিয়ে আসবে। তখন সুলেমান ইসলাম বলছিল ঠিক আছে নিয়ে আসো। তখন ফেরেশতা ওইটা বলছে যে থামেন ফেরেশতা, তখন আল্লাহর ফেরেশতা বলছে থামেন, আপনার চোখের পলক ফেলার আগে আমি চেয়ারটা নিয়ে আসবো। এর মানে বোঝা যায় জিন এবং ফেরেশতার তফাত কতটুক। একটা হচ্ছে কারামাতি, একটা হচ্ছে মোজেজা। মোজেজা আল্লাহ নবী ছাড়া কাউকে দিবে না, দেয় নাই, কখনো দেয় নাই। কারামতি আল্লাহর আলেম বা বিভিন্ন মানুষের মধ্যে থাকে, হিন্দু হোক মুসলিম হোক, এরা অর্জন করে। কিছু আছে কুফরি কালাম, ওটা ভিন্ন জিনিস। যেটা দেখাবো সেটা হচ্ছে মাধ্যম। আপনাকে আমি একটা কাগজ দিব, আপনার এই কাগজ, আপনার এই কলম, আপনি আমার কাছে দূরে চলে যাবেন, দূরে, আপনি লন্ডন চলে যান, আপনি আমেরিকা চলে যান, আমার সমস্যা নেই। কাগজে কিছু লিখবেন যা ইচ্ছা, আপনার কাগজটা আপনার পুরাটাই আপনার, আপনার যা মন চায় লিখবেন কাগজে। আমি আমাকে ছক তৈরি করবো, আরবি একটা ছক তৈরি করবো। এই ছকটা হচ্ছে আপনার এবং আমার মধ্যে একটা রিলেশন বিল্ড আপ করবে, এই ছকটা, এই পেপারটা। আপনি যা মন চায় লিখবেন, সেই লেখাটা আমার কানে চলে আসবে, আপনি কি লিখছেন, এটাকে বলে মাধ্যম। এই নিউজটা আমাকে কেউ একজন দিবে যে আপনি এটা লিখছেন, আমি সেম হুবহু বলে দিব আপনি কি লিখছেন। আপনি হয়তো লেখার সময় ফিল করবেন আপনার কাছে কেউ আছে, আপনার আশপাশে কেউ আছে, আপনি লিখবেন। আপনি যদি ভালো করে একটু অনুধাবন করেন, দেখবেন কেউ না কেউ আপনার দিকে ফলো করতেছে। অনেকে ফিল করে, অনেকে করে না, কিন্তু আপনি লেখার পরে আমি বলে দিব আপনি হুবহু এজ ইট ইজ কি লিখছেন। কোন জাদুঘর রিওয়ালাইজ বলেন, ডেভিড কপারফিল্ড বলেন, ক্রিস অ্যাঞ্জেল, আর পৃথিবীর সেরা জাদুঘর, এটা হচ্ছে ম্যাজিক ট্রিক। আর আমারটা ম্যাজিক ট্রিক না, হাতে কোনো কারসাজি নাই।
সিরিয়াসলি আপনি বলে দিবেন, বলে উইদাউট কোনো কারসাজি,
পৃথিবীর কেউ আজ পর্যন্ত দেখাতে পারে না জিনিসটা কোথাও। কারণ এটা আসলে ম্যাজিক হলে তো আমি বলতাম যে হ্যামলুকান ডাইনে করেন, বামে করেন, এই করেন, সেই করেন, কিছু না, জাস্ট লিখবেন, আমি বলে দিব আপনি কি লিখছেন।
ওকে, আর এটার জন্য দরকার হচ্ছে আপনার এনভায়রনমেন্ট, যেটা আপনি বলেছেন
দরকার।
কিন্তু আজকে আমরা যে প্লেসে আছি ওই এনভায়রনমেন্টটা তো আপনাকে দিতে পারছি না, তবে এতটুকু কথা দিচ্ছি যে ওই এনভায়রনমেন্টটা আমরা আপনাকে প্রোভাইড করব, যখনই প্রোভাইড করতে পারি। ওইটা আমি ফিল করতে চাই, আমি দেখতে চাই যে আসলে এটা ট্রু কিনা। আমি জানি না এটা ভিডিও করা সম্ভব হবে কিনা, কারণ প্রত্যেকটা জিনিসের কিছু রুলস থাকে, কিছু বিষয় থাকে। সো সেটা যদি সম্ভব হয়ে থাকে আমি আমার লিসনারদের সাথে শেয়ার করব, যদি সম্ভব না হয়ে থাকে অ্যাটলিস্ট আমি কি দেখেছি আমার লিসনাররা অবশ্যই অবশ্যই জানতে পারবেন যে আমি কি দেখতে পেরেছি, আদৌ উনি এটা আমাকে প্রুভ করতে পেরে।
আমি আপনাকে যখন দেখাবো, আপনার দেখার পরে যদি ভালো লাগে আপনার, যদি মন চায় ভিডিও করতে, বলবো আপনাকে হ্যাঁ যদি করতে পারেন। যদি লিসনারদের লিসনারদের কোনো বেনিফিট হবে না, একটাই বেনিফিট হবে লিসনারদের, তারা জানতে পারবে যে সামথিং এক্সিস্ট অ্যারাউন্ড দেম, মানুষের পাশে অবশ্যই কিছু না কিছু এক্সিস্ট করে, এটা আমরা দেখি না। এটাই আমি আপনাকে ফিল করাবো, দেখাবো সরাসরি।
ডরের লিসনার যারা আছে তাদেরকে শুধু বলবো একটু ওয়েট করতে হবে আপনাদেরকে, হয়তো কিছুদিনের মধ্যেই আমরা এই এক্সপেরিয়েন্সটা আমরা নিতে চাই। আমি নিজে এই এক্সপেরিয়েন্সটা নিতে চাই এবং আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই যে আসলে আমি কি দেখতে পেয়েছি, আদৌকে এটা দেখানো হয়েছে কি দেখানো হয়নি। তো একটা বিষয় হলো, আরো কিছু বিষয় একটু আপনার সাথে আমরা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে আপনি আপনার কাছে কিছু কার্ড রয়েছে, যেই কার্ডগুলো আমি দেখেছি এবং এই কার্ডগুলো বিভিন্ন কিছুতে ব্যবহার করা হয় এবং ট্যারোট কার্ড বলা হয়
ট্যারোট কার্ড
এগুলোকে, আসলে এই জিনিসটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আমার অনেক কিউরিয়াস লিসনার রয়েছে যারা এগুলো সম্পর্কে জানতে চায়, এটা দিয়ে আসলে কি করা হয়।
আচ্ছা, ট্যারোট কার্ড TAROT গুগলে সার্চ করলে পাবেন ট্যারোট কার্ড। একজন জাদুঘর ছিল শ্যামন, SHAMON, যে শূন্য ভাসতে পারত, মানে এটা কিন্তু পিরামিড আমলের ঘটনা, মানে মিশরীয় সভ্যতা যখন শুরু হয় তখন জাদু টোনা ছিল। ইভেন এখনো পৃথিবীতে আসাম রাজ্যে কামরূপ কামাখ্যা নামে একটা জায়গা আছে, সেখানে এগুলো হয়। আমরা তো দেখি না, শুধু শুনছি। কার্ড আমার সামনে, আপনার সামনে কার্ডটা রাখা, আপনি সরাসরি দেখতে পাচ্ছেন,
এখানে প্রায়
78টা কার্ড আছে, মেজর আরকানা, মাইনর আরকানা, 78 কার্ডস। এই কার্ড গুলা কই থেকে আসলো, কিভাবে আসলো, ছোট্ট করে বলি আমি। হযরত মূসা আলাইহিস সালামের সময়, যখন হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউন উনাকে লালন পালন করছে, তখন আমি জানি যে মূসা আলাইহিস সালামের সময় অনেক জাদু টোনা শুরু হলো। উনি হাতে লাঠি ফেলে দিলে সাপ হয়ে যেত, ওগুলো তো আল্লাহর একটা ক্ষমতা ছিল, অন্য আমাদের নবী, ও শত্রুপক্ষ অনেক জাদু পারত। ওই সময় কিন্তু পৃথিবীতে জাদু শুরু হয়। মূসা আলাইহিস সালাম মানে হচ্ছে হযরত মুহাম্মদ ইসলাম, আমাদের নবী, ওনার 1400 বছর আগের, তারও 3000 বছর আগে মূসা আলাইহিস সালামের সময়। ওই সময় এই কার্ডগুলা শুরু হয়েছে। এই কার্ডগুলা দুইটা ফেরেশতা পৃথিবীতে আসে, আল্লাহ পাঠায় তুমি দুনিয়াকে ভালো খারাপ শিখাই দিয়ে আসো। দুইটা ফেরেশতা এসে মানুষকে জাদু শিখাই দিয়ে যায় যে তোমরা এটাকে ভালো কাজে ইউজ করবা, খারাপ কাজে না, মানুষের উপকারে। সূরা নাস, সূরা ফালাক, যেরকম পরে অনেক পরে নাজিল হয়, তার আগে তোমরা এগুলা দিয়ে ভালো কাজ করবা, কিন্তু মানুষ এটা খারাপ কাজে ইউজ করছে জাদুগুলা। এই জাদু করা হতো ট্যারোট কার্ড দিয়ে। এটা দিয়ে কুফরি কালাম করা যায়, এটা দিয়ে ভালো কাজ করা যায়, মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ জানা যায় এই কার্ডগুলো দিয়ে।
কার্ডগুলোর পাশাপাশি একটা বইও আছে যেটা আমি দেখতে পাচ্ছি, যে এখানে বিভিন্ন নিয়ম সংক্রান্ত, এবং অফ রেকর্ডে আমরা যেটা শুনেছিলাম যে এই বইটা পড়লেও নাকি কিছু ধরনের ইম্প্যাক্ট পড়ে, প্রভাব পড়ে। এটা
তো সুমন ভাই আপনি কার্ডটা হাত দিচ্ছেন, আমরা এই কার্ড আমি ছাড়া কেউ টাচ করা যায় না, তো এজ এ প্রুফ আপনি যেটা হাত দিচ্ছেন 24 ঘন্টা ওয়েট করেন, কিছু না কিছু আপনার সাথে ঘটবে, ঘটবে ছোট হোক, হয়তো আপনি উষ্ঠা খেয়ে পড়তে পারেন, সামথিং উইল বি হ্যাপেন মানে ইন 24 আওয়ার্স রিফিল করবেন, কিছু একটা হবে যেটা নেগেটিভ, 100% শিওর। আমি আপনাকে আটকাই নাই ধর, এই জন্য আটকাই নাই, আপনার যেহেতু ভূতের কাহিনী মানুষকে শোনান, আজকে নিজে ফিল করেন আসলে জিনিসগুলো কি,
মানে তো কোনো না কোনো ভাবে ইনডাইরেক্টলি আমি নিজেও এটার মধ্যে ফেসে গেছি, যেহেতু কার্ডগুলো আমি হাতে নিয়ে দেখেছি।
কার্ডগুলো রাখতে হয় মখমলের কাগজে, এটা শুধুমাত্র রিডার ছাড়া কেউ ধরতে পারে না, আর যে কার্ডটা পড়বো আমি সে শুধু কার্ডটা টাচ করে বের করে দেবে, এটাই তার কাজ, এছাড়া কার্ড সে হাতে নিতে পারে না, নিয়ম নাই। আর ট্যারট কার্ডের ব্যাড ইম্প্যাক্ট গুলো গুগলে পাবেন, কি কি হয়, মানুষের কত বড় বড় ক্ষতি হয়েছে, কি হয়েছে, অনেক কিছু করা যায়, অনেক কিছু সম্ভব, পুরোটাই হচ্ছে বিশ্বাস। আমি বলবো না আপনার বিশ্বাস করেন, এটা গুনার কাজ, প্র্যাকটিস করাও আসলে যারা জানে না তাদের জন্য এটা খারাপ, যে জানে সে করুক, কিন্তু জেনে শুনে যে কোনো জিনিস ভালো খারাপ দিক আছে।
বইটা পড়ে আমি যতটুকু শুনেছি যে যেই বইটা আমার সামনে, বইটা এখন আমি বইটাতে হাত দিতে একটু ভয় পাই,
হাত দিলে
সিরিয়াসলি বইটা পড়ে কোন ধরনের কোন প্রবলেম হয়েছে এরকম
এরকম অনেক ঘটনা ঘটছে বই পড়ে এরকম হয়েছে, যেমন নাম বলবো না হয়তো বা ছেলেটার নাম বললে তার সবাই যারা চিনবে, সে একজন বাংলাদেশের ফেমাস একজন ছেলে, ও আসছিল খুব জোর করতেছে, ভাই প্লিজ আমার কার্ডটা পড়েন, আমার রেজাল্ট দিবে সামনে, পড়েন পড়েন, আমি না করছি, 5 দিন সামনে পিছনে ঘুরছে। এই একটা কথা বলে নেই, ট্যারট কার্ড আমি না হলেও 100 জনের উপরে পড়ছি, প্রতিটা মানুষের ক্ষেত্রে কিছু না কিছু ঘটনা যা যা বলছে তা তা হয়েছে, প্লাস অনেক খারাপ কিছু হয়ে গেছে, অনেক অনেক বেশি খারাপ, অনেক শুধু খারাপ মানে এতটাই খারাপ শোনার পরে হয়তো বুঝবেন। তো ওই ছেলে ঘটনাটা বলি, সে একজন মডেল, নাম বলবো না, ও আসছে বাসায়, 5 দিন ঘুরছে আমার পিছনে, এ কার্ড পড়বে তার রেজাল্ট জানবে, ঠিক আছে না পারে, আমি তাকে ওয়ার্নিং করছি যে কার্ডটা পড়লে ক্ষতি হয়, আমি হয়তো এক্সপার্ট ওরকম এক্সপার্ট হই নাই যে 100%, আমি হয়তো 80% জানি, 20% আমার মিস্টেক হইতে পারে, সে পড়বে, পড়লাম তার কার্ড, তার সম্পর্কে জানলাম, তার অতীত সম্পর্কে জানলাম, সে আগে কি ছিল, তার ওর ফ্যামিলি ম্যাটার জানলাম, তার বোনের সাথে কার অ্যাফেয়ার্স তাও জানলাম, তার সাথে কার প্রেম তাও জানলাম, অনেক
কিছু কার্ডের মাধ্যমে
সব জানা যায়। আমি বলে নিই এটা কিন্তু জ্যোতিষবিদ্যা নয়, কার্ডের বয়স হাজার হাজার বছর, 4000 বছর আগের কার্ড, কারণ আপনারা বুঝে নেন তখন দুনিয়াতে লাইটই আবিষ্কার হয় নাই, কিছুই আবিষ্কার হয় নাই,
কার্ডগুলোর হয়তো ফরম্যাটটা চেঞ্জ হয়েছে,
কার্ডগুলো এখন এখন তো প্রিন্টেড,
আধুনিক ভাবে প্রিন্টেড,
সেম জিনিস এত 3-3.5 হাজার বছর আগের বিষয়গুলো, জিনিসটা একই বাট মানে নতুন চেহারা,
ফর্মুলাটা সেই
ফর্মুলা আসছে। ওই ছেলেটা আসলো, কার্ড তার পড়লাম, 5টা কার্ড, এটাকে বলি মাইনর রিডিং বলি, তাকে 5টা কার্ড পাঁচভাবে রাখতে হয়, এটা তার স্টেপ 1, স্টেপ 2 এরকম, ফিউচার প্রিভিয়াস পাস্ট, পড়লাম তার কার্ড, পড়া পরে সে তো অবাক, ভাই কি হয় সম্ভব, আমি তোমাকে দেখানোর জন্য পড়ি নাই, তোমার রেজাল্ট হবে এটা, তুমি রেজাল্ট অমুক করবা, তোমার রেজাল্ট মিডিয়াম হবে, তুমি বিবিএ রেজাল্ট ছিল, তুমি 3.5 সামথিং পাবা, এরকম পাবা, তার রেজাল্ট 3.5 এসে পাইছে পরে, মানে খারাপ রেজাল্ট, বেশি ভালো না। কার্ডটা পড়ার পর তাকে বলছি যে তুমি সাবধানে থাকবা, বাসায় যাচ্ছ আগামী 24 ঘন্টা খুব কেয়ারফুল থাকবো, তুমি প্লিজ তোমার ক্ষতি হোক আমি চাই না, ওটা বডি বিল্ডার 6 ফুট লম্বা, রাষ্ট্র মাস্ট খুব ভালো, বলছে ভাই কিছুই হবে না, আমার আপনি কি মনে করছেন, আমি তো সেরকম, আমি মোটরসাইকেল চালাই, আমার কিছুই হবে না, এটা বলে চলে গেছে সে। তো ও আসছিল অত্যন্ত 9টার দিকে আমার বাসায়, পরের দিন দুপুর 2টায় তাকে ফোন দিই আমি, তুমি কোথায়, ভাই আমি তো হাসপাতালে, কি হয়েছে, আমার চোখের অপারেশন, কেন আমি কিছু জানি না, হঠাৎ করে আমার ডান চোখ দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে, আমার চোখের মনি তার মধ্যে পর্দা পড়ে গেছে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই, ডাক্তারে বলতেছে কিছু তারা বুঝতেছে না, তারপর তার চোখের অপারেশন হয়, তার বাসায় রেস্টে ছিল 1 মাস, তারপরে আল্লাহর রহমতে সে এখন সুস্থ। এই কার্ডটা যেন আমি সহজে পড়তে চাই না, কেউ যদি জোর করে, কেউ যদি জানতে চায় আসলে, কিন্তু এমন না যে কেউ মারা গেছে বা বড় বড় ক্ষতি হয়ে গেছে, মারা যায় না কেউ, কিন্তু অনেক বড় বড় ক্ষতি হয়ে গেছে,
এবং কার্ডটা মানে নিজের অজান্তে ধরে আমিও কিছুটা রিস্কের মধ্যে
আছি, সব না ইনশাল্লাহ।
দেখা যাক, এই প্রশ্নটা করার মানে এই বিষয়গুলো নিয়ে কথা বলার উদ্দেশ্য ছিল একমাত্র এটাই, যেহেতু ডরে অনেক ধরনের লিসনার্স আছে, এক একজনের চিন্তাধারা এক এক রকম, কেউ প্রত্যেক ঘটনাকেই হেসে উড়িয়ে দেয়, কেউ আবার প্রয়োজনের চেয়ে একটু বেশি মাত্রায় বিশ্বাস করে। যেভাবেই চিন্তা করুন না কেন, আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে অনেকেই অনেক সময় আমাকে ফেসবুকে ইনবক্স করে যে এই বিষয়গুলো তারা জানতে চায়, তো আমি এমন একজনকে আজকে আমরা পেয়েছি যে নিচে এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের ঘাটাঘাটি করে, বিষয়গুলো আমরা তার মুখ থেকেই শুনেছি এবং এটার পজিটিভ নেগেটিভ সমস্ত কিছুই আমাদের সামনে এখন উঠে এসেছে। তো যারাই এই বিষয়গুলো নিয়ে, সেটা ট্যারট কার্ড হোক, উইজার বোর্ড হোক, প্ল্যানচেট করেন, আপনি যাই করেন না কেন, সমস্ত বিষয়গুলো বুঝে ভালো মন্দ এবং এটার ইম্প্যাক্ট কি হতে পারে পারে, তারপরে আপনি যা করার আপনি করতে পারেন।
কিন্তু আমি বলবো এগুলো প্র্যাকটিস না করা উচিত, কারণ আমার এই প্র্যাকটিসের বয়স প্রায় 16 বছর, 16 বছর পর আমি এগুলো হাত দিয়েছি।
16 বছর ধরে এটা প্র্যাকটিস করছেন, আপনার লাইফে কি এগুলার কারণে কোনো কিছু বাজে ইম্প্যাক্ট পড়েছে?
অবশ্যই পড়ছে, এটা আমার একান্ত ব্যক্তিগত একটা বিষয়, ফ্যামিলিগত বিষয়। অনেক বিরাট বিরাট ক্ষতি হয়েছে আমার জীবনে, এমন এমন ক্ষতি হয়েছে যেটার জন্য মনে করেন আমার লাইফে এখনো আমি আফসোস করি।
এগুলার জন্য
কারণ এটা নর্মাল ক্ষতি না, ভিজিবল, যেটা দেখা যায়। আমার একটা হাত ভেঙে গেছে, দেখা যাচ্ছে হাতটা ভেঙে গেছে, ভিজিবল। কিছু কিছু ক্ষতি আছে সেটা ইনভিজিবল, যেটা কাউকে বলাও যায় না, ফ্যামিলিগত বিষয় আর কি, মূলত আর্থিক বিষয় এখানে আছে।
ওকে, মানে বিভিন্ন ভাবে আপনি ইম্প্যাক্টেড হয়েছেন আপনি বলতে চাচ্ছেন। সো বা আর কি বলবো, ট্যারট কার্ড নিয়ে আমি জানি এর মধ্যে অনেকেই গুগলে সার্চ করা শুরু করে দিয়েছে, অনেকে টর শুনছে একদিকে, আরেকদিকে গুগলে সার্চ করছে ট্যারট কার্ড কি জিনিস, এটা দিয়ে কি হচ্ছে না হচ্ছে। সো দেখতে থাকুন আপনারাও, মানে রিসার্চ করতে থাকুন। যদি কোনো কিছু আপনারা জানেন, কোনো কিছু এমন কিছু আজকে উনি বলে গেছেন কিন্তু আপনাদের কাছে মনে হয়েছে ভিন্ন, বা আপনারা যদি দ্বিমত পোষণ করে থাকেন কোনো কিছুর সাথে, প্লিজ আমাদের সাথে শেয়ার করতে পারেন, SMS পাঠাতে পারেন, অথবা আপনি চাইলে ফেসবুকে চলে আসতে পারেন, ফেসবুকে এসে আপনি আমাকে জানাতে পারেন। এবং আর আপনাদেরকে তো কথাই দিয়েছি যে যেই ঘটনাটা একটা উপযুক্ত এনভায়রনমেন্ট দিলে উনি আমাদেরকে দেখাবে বলেছে, সেটা অবশ্যই আমরা একটা সময় ওনাকে প্রোভাইড করব, এবং আমরা দেখতে চাই যে আসলে এটা কি ঘটে এবং সেই রেজাল্টটাও আপনাদের সামনে চলে আসবে। তো যাই হোক রাবি ভাই, একটা বিষয় একটু আমার মধ্যে, মানে এটা মনের মধ্যে প্রশ্নটা অনেকক্ষণ ধরে নক করছে, সেটা হচ্ছে আমি যতটুকু শুনেছি আপনার সম্বন্ধে, আপনার কোন একটা জায়নামাজ নিয়ে কোনো কিছু একটা ঘটনা আছে, আসলে এই ঘটনাটা কি?
যে 2006 সালে ঘটনা, এটা 6 সালের ঘটনা, স্টিল এখনো এক্সিস্ট ঘটনা, 6 সাল থেকে শুরু। আসলে আমার জীবনে সব বেশিরভাগ ঘটনা শুরু হয়েছে আমার ইংল্যান্ড যাওয়ার পর থেকে। আমার আব্বা হজে যায় 2006 সালে, তো হজ থেকে আমার জন্য আতর, জায়নামাজ, স্যান্ডেল অনেক কিছু নিয়ে আসে, একটা জায়নামাজ নিয়ে আসে, খুব মোটা জায়নামাজ। ওই জায়নামাজটা কখনো ব্যবহার করি নি, আলমারিতে রেখে দিতাম। কিছু স্বপ্ন দেখতাম রেগুলার আমি প্রতিদিন, ভালো খারাপ বলবো না, ভালো স্বপ্নটা দেখছি আমি 2006 সাল থেকে 2010 সাল পর্যন্ত, 4 বছর একই স্বপ্ন প্রতিদিন।
প্রিয় শ্রোতা, ডরে আরেকটি বিরতির সময় হল, 5 মিনিটের বিরতি, এরপরে রাত অনেক গভীর হয়ে যাবে, আপনি শুনতেই থাকবেন আরজে কিবরিয়ার ডর, সুমন অন দ্য স্পট থেকে, মিউজিকে রয়েছে লোবান, এবং আমরা রাত যত গভীর হয় ডরকে তত উপলব্ধি করবার জন্য বিশেষ একটা রেসিপির কথা বলি। ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা সেই রেসিপিটা আপনাকে মনে করিয়ে দেব। আজকের এই আধুনিক যুগে অনেক কিছুই অনাবিষ্কৃত, সুতরাং সেই জায়গাটি থেকে এই ঘটনাগুলোকে যদি আপনি বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেন তাহলে হয়তোবা কোনো উত্তরই পাবেন না। ফিরছি ঠিক রাত একটায়। কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি ডরে, আপনারা শুনছেন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডরের 111তম পর্বটি ধারণ করা হয়েছে সাভার থেকে বিমানবন্দর রোডের একটি বিশেষ স্থানে, যে জায়গাটিকে আমরা বলছি হন্টেড প্লেস। আজকের ডরের মূল গল্পে থাকবে রেজা, শোভন এবং মোশারফ থাকবে তার পরবর্তী গল্পে। রাত একটা, বলার অপেক্ষাই রাখে না, অনেক গভীর রাত। এই রাতে কোথায় কি ঘটছে তার অনেক কিছুই আমরা জানি না। প্রিয় শ্রোতা, ডরে যে ঘটনাগুলো ঘটে গেছে তা জানার জন্যে আরো খানিকক্ষণ নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গেই থাকবেন। বাই দ্য ওয়ে, রেসিপিটার কথা বলছিলাম, একটু মনে করিয়ে দিচ্ছি, ঘর যদি ঘরে থেকে থাকেন একেবারে ঘুটঘুটে অন্ধকার করে রাখলে ভালো হয়, বিশেষ করে যারা ভয়ের স্বাদ পেতে চান তাদের জন্য রেসিপিটা। ঘরটা ঘুটঘুটে অন্ধকার থাকবে, কিংবা আপনি যদি বাইরে শোনেন তাহলে একটা শুনশান নীরব জায়গাটা বেছে নেবেন, একজন কিংবা দুজন বন্ধু মিলে শুনলেও। আর রেডিওটা যাতে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডে শোনা যায় সে বিষয়টি আপনি নিশ্চিত করবেন, কারণ ডরের যখন এই কথাগুলো বলে তখন পেছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা শুনতে পান সেটা অনেকখানি এনভায়রনমেন্ট তৈরির জন্য সাহায্য করে, যে কাজটি করে লোবান। আর অবশ্যই ঘরের মধ্যে থাকলে জানালাটা হালকা করে খোলা রাখুন, ফিরছি আবারও ঠিক সেই জায়গাটিতে যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর
মারাব্বা হজে যায় 2006 সালে, তো হোস থেকে আমার জন্য আতর, জায়নামাজ, স্যান্ডেল অনেক কিছু নিয়ে আসে, একটা জায়নামাজ নিয়ে আসে, খুব মোটা জায়নামাজ। ওই জায়নামাজটা কখনো ব্যবহার করিনি, আলমারিতে রেখে দিতাম। কিছু স্বপ্ন দেখতাম রেগুলার আমি প্রতিদিন, ভালো খারাপ বলবো না, ভালো স্বপ্নটা দেখছি আমি 2006 সাল থেকে 2010 সাল পর্যন্ত, 4 বছর একই স্বপ্ন প্রতিদিন, এবং তার সাথে জায়নামাজটা জড়িত। একই জিনিস যদি বারবার আপনি দেখেন আপনি বিরক্ত হয়ে যাবেন, তাও 4 বছর এভরি নাইট। আর আমার ঘুম ভাঙত বছর আজানের সময়, নামাজ পড়তাম না, আজান আমার কানে বাজতো, নামাজ পড়তাম না, আমি আবার ঘুমা যেতাম। আগে বলে নি আমি সুমনদাকে বলছি আমি বিষয়টা আগেও আপনাদের শোনা লাগে, স্বপ্নের পুরো বিষয়টা আমি জানতে চাইছি। আমি যখন লন্ডন থেকে আব্বাকে ফোন দিই, আব্বা আমার সাথে ঘটনা, কিছু কিছু ঘটনা ঘটে, স্বপ্ন দেখি যে আমার সাথে এই ঘটনা ঘটতেছে, এগুলো আসলে মানে কি আমাকে বোঝাও। আমার বাড়ি সুনামগঞ্জে, সুনামগঞ্জের কোট মসজিদ, এটা সবচেয়ে বড় মসজিদ, ওই মসজিদের ইমাম, সুনামগঞ্জের যারা বিশ্বনাথ থাকেন বা সিলেটের যদি থেকে থাকেন সবাই চিনবেন, উনি এখন নাই পৃথিবীতে। আব্বাকে বললাম আব্বা তুমি বড় হজুরকে বলো আমার ঘটনাগুলো, তুমি বলে আমাকে জানাও। আব্বা ঠিক আছে জানলো, আব্বা আমাকে মিস কল দিল লন্ডনে, আমি কল ব্যাক করলাম যে আব্বা কি, আব্বা বলছে যে আমি হুজুরকে ঘটনা বলছি কিন্তু হুজুর আমাকে ইনস্ট্যান্ট কোনো আনসার করে নাই, হুজুর বলছে কালকে জানাবে। তার আগে বলে নি হুজুরের বয়স ছিল প্রায় 70-75 বছর, শুধু স্বপ্ন হলে আমি এটা বাদ দিয়ে দিতাম, স্বপ্নের সাথে জানামাশা জড়িত, রাত্রেবেলা দেখতাম সকালবেলা সেটা ঘটতো। আব্বা বললো ঠিক আছে কালকে জানাবো, আমি খুব এক্সাইটেড, কালকে আমি জানবো আসলে কি মিনিং এটা। পরের দিন আব্বে ফোন দিলাম, আব্বা বিষয় কি, আব্বা বলছে হুজুরটা মারা গেছে রাত্রে হলে, কোন স্ট্রোক না কিচ্ছু না,
আগে কোন অসুস্থ
কিছু নর্মাল, হুজুর নামাজ পড়েছে রাত্রে, এসে নামাজ পড়েছে সকালে ফজর নামাজের আগে মারা গেছে, রাত্রে ঘুমের মধ্যে মারা গেছে, কিন্তু ওই দিন আমার জানানোর কথা, ফজর নামাজের আগে আমাকে জানানোর কথা যে আসলে ঘটনাগুলো ঘটতেছে এটা ব্যাখ্যা কি, তার আগে উনি মারা যান। আমি রাষ্ট্রগত হ্যাঁ হ্যাঁ কি হলো এটা,
কোইন্সিডেন্স হতে
পারে, মারা গেছে প্রায় 15-20 দিন, এক মাসের কাছাকাছি পার হইলো। আব্বার আব্বাকে ফোন দিলাম, আব্বা আমি তো স্বপ্নটা বারবার দেখতেছি এবং প্রতিদিন স্বপ্ন দেখার পরে ঘটনা আমার সাথে কিছু ঘটনা ঘটতেছে জানামাজ নিয়ে, তো তুমি আরেকটা হুজুরকে জিজ্ঞেস করো, কোট মসজিদে বড় হুজুর মারা যাওয়ার পরে ছোট হুজুর বসছে, ছোট হুজুর মানে আরো বেশি আলেম, ওনার কাছে মানুষ আসে, উনি বিনা পয়সায় সারা জীবন মানুষকে চিকিৎসা করছে, সুরা পরে ফুদেছে মানুষের বাসায় বাসায় গিয়ে মানুষকে হেল্প করছে। ওই হুজুরটা ছিল ওরকম হুজুর যে মানুষের বাসায় নিজের খরচে গিয়ে চিকিৎসা করত, ভালো কাজগুলো করতো। ও বললো আব্বা উনাকে বলো, তো আব্বা গেল ওনার কাছে, আব্বা হুজুরকে বললো আমার ছেলের আব্বে এইগুলো দেখে আমাকে জানান, তো হুজুর বললো যে আমি তোমাকে জানাবো 2 দিন পর। ওই হুজুরের বয়স হচ্ছে 50-55, বেশি বয়স্ক না, ইয়াং। আব্বা আমাকে ফোন দিল, এখন উনি বলেন 2 দিন পর, ঠিক 2 দিন পর ফোন দিচ্ছি আব্বাকে আমি, আব্বা আমাকে এখন বলো যেহেতু 2 দিন পার হয়ে গেছে। আব্বা বললো যে এই হুজুরটাও মারা গেছে,
দ্বিতীয় হুজুরও মারা গেছে,
সেম ভাবে মারা গেছে, আমাকে আমি শুনতে পারিনি এই ঘটনা। আমার আব্বা আমাকে বলছে আব্বা তুমি কাউকে বললো না, মারা গেছে তোমার ঘটনার জন্য না আল্লাহর ইচ্ছায় জানা, কিন্তু তোমার ঘটনা যারা শুনছে আমি শুনছি, তোমার বাবা আমার কিছু হয় নাই, যে ব্যাখ্যা দিতে গেছে সেই মারা গেছে। আশিক আমার সাথে বসা, ওকে নিয়ে সুনামগঞ্জ, এই কদিনের ঘটনা সুনামগঞ্জে, কিন্তু এক হজুর তার কাছে আমি আতর কিনি সব সময়, ওনাকে বললাম যে হজুর একটা ঘটনা বলবো আপনাকে শুনবেন, বলছে হ্যাঁ শুনবো, আমার ঘটনা 20% বলছি, হজুর বলছে বন্ধ করো আমি শুনতে চাই না। কেন যে উনি বললো বন্ধ করো শুনতে চাই না, আজ পর্যন্ত আমি জানলাম না, এরপরে ঘটনা কাউকে বলিনি আমি, আমার মধ্যে ভয় কাজ করে যদি শোনার পর লিসেনারদের কোনো ক্ষতি হয়।
ওই রিস্কটা আমরাও নিতে যাচ্ছি না, মানে যেখানে হোক এটা কোইন্সিডেন্স বা হোক অন্য কিছু, আমার নিজের রিস্ক না, এখানে আরো অনেক মানুষের রিস্ক জড়িত আছে, সো আমরা সেই দিকটাতে না হয় নাই গেলাম। আমরা শুধু এতটুকু জানি যে আমাদের কাছে তো পৃথিবীতে অনেক অনেক ঘটনা আছে যেই ঘটনাগুলোর ব্যাখ্যা আমাদের কাছে নেই, এবং সাইন্টিফিক ভাবে অনেক চেষ্টা করেও কি অনেক কিছু প্রুফ করা যায়নি যে আসলে কি এটার পেছনে কি ছিল। তো এত কিছু আমরা মেনে নিয়েছি, আমাদের চারিপাশে অনেক কিছু ঘটনা ঘটে গেছে, আমরা উত্তর খুঁজে পাই না কেন ঘটে, এরকম ডরে প্রচুর গেস্ট আসে আমার জার্নিতে যায়, যারা বলে যে তাদের লাইফে এমন কিছু ঘটছে যে কেন ঘটছে আমরা তারা জানে না, ইভেন আমরাও জানি না। সো এটাও নয় আরেকটা সেই ধরনের ঘটনা হয়েই থাকছে, আসলে আমরা জানি না যে এটা কেন ঘটছে বা কেন ঘটেছে। শুধু এতটুকু বলবো যেই ঘটনাটা ঘটছে আপনার সাথে আপনি এটা থেকে পরিত্রাণ চাচ্ছেন, এটা হচ্ছে বড় কথা। আমরা শুধু দোয়া করি যে এটা থেকে আপনি
যেন না ঘটে। এখনো ঘটতেছে ঘটনাগুলো আমার সাথে, এখনো এক্সিস্ট করে।
আমরা সেই জায়নামাজটা
এখনো আমার কাছে, আমি এটাতে নামাজ পড়ি এবং ঘটনাটা ঘটে আমার সাথে এখনো।
ওকে, আমরা এই ঘটনাটা না হয় আর নাই জানলাম, আমরা শুধু এতটুকু জানি যে একটা ঘটনা ঘটছে এবং এই ঘটনাটার ব্যাখ্যা যে খুঁজতে গেছে কিছু না কিছু একটা প্রবলেমে পড়েছে। সো আমরা এই জায়গাতে একটু রেসপেক্ট করে না হয় এটাকে আমরা একটা
আমি বলে দিই ছোটখাটো করে, ঢাকার এলিফেন্ট রোড একটা হুজুর আছে, সবাই চিনি এক নামে, যারা এই ধরনের করে ওনাকে ঘটনাটা বলছিলাম আমি অনেক বছর আগে, উনিও মারা যায় পরের দিন। যেহেতু অনেকে শুনছেন সবকিছু, আমি বলতে পারতেছি না পুরো বিষয়টা, এলিফেন্ট রোডের হুজুরকে সবাই চিনে এবং যেদিন বলছে তার পরের দিন মারা গেছে।
আমরা এই রিক্স নিতেই চাই না কোনোভাবে। ইনফ্যাক্ট আমি ছোটখাটো, উনি যদিও বলছে যে ছোটখাটো, যে আমিও একটা না বুঝে শুনে একটা রিক্স নিয়ে ফেলেছি, সবাই দোয়া করবেন আমার জন্য। তো যাই হোক রেজা ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, যে আপনার কাছে আমি জানি যে আরো অনেক অনেক ঘটনা আছে, আমরা চাইলে আরো অনেক ঘটনা, পুরো এপিসোড পার হয়ে যাবে, ঘটনা শেষ হবে না। কিন্তু রেজা ভাই কে আমরা আজকে তো একটা এপিসোডে পেয়েছি, আমরা চাইবো যে ভবিষ্যতে আরো কোনো এপিসোডে হয়তো রেজা ভাইকে আমরা নিয়ে আসবো, কোনো বিশেষ কোনো এপিসোডে হয়তো বা রেজা ভাইকে আমরা পাবো। বিশেষ করে রেজা ভাইয়ের যে ধরনের ঘটনা আছে, আমার মনে হয় উনি যে এপিসোডে আসবে ওইটাই একটা বিশেষ এপিসোড হয়ে যাবে। যেমন আজকে যে এপিসোডটা যাচ্ছে, আমার কাছে স্পেশালি মনে হচ্ছে এটা একটা বিশেষ এপিসোড যাচ্ছে। সো অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আশা করি ডরের সাথে আপনি অলওয়েজ থাকবেন এবং ডর টিম যখন আপনাকে চাইবে আশা করি যে আপনি রেসপন্স করবেন।
ইনশাআল্লাহ চলে আসবো।
ওকে, আমরা সেই অপেক্ষায় থাকবো। আর একটা বিষয় হচ্ছে যে আমরা যদি কখনো সেই এনভায়রনমেন্টটা দিই রেজা ভাইয়ের কাছ থেকে, আমরা ওই ঘটনাটা দেখবো যে আসলে কি ঘটে, উনি যেটা বলেছে আমাকে দেখাবে সেটা অবশ্যই আমি সবার সাথে শেয়ার করব। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। চলুন পরবর্তীতে যারা আছে আমরা এবার তাদের কাছে যাই। সুমন আছি এবং সুমনের সাথে আজকে কয়েকজন অতিথি রয়েছে। প্রথমে পরিচয়টা আমরা সবাই জানি, যদিও আমি ওনার পরিচয়টা জানি, কিন্তু আমাদের সবার সাথে পরিচিত হওয়ার একটা দরকার রয়েছে। সো আমরা পরিচয়টা আবার একটু জানি, ডরের যত হাজার হাজার লিসনার আছে প্রত্যেকেই আপনার পরিচয়টা জানতে চায়। সো আপনার নাম কি, কোথায় থাকেন, কি করেন?
আমি মোহাম্মদ শোভন আলী, আমি বাংলা কলেজ অনার্স ফার্স্ট ইয়ার, গণিত ডিপার্টমেন্টে আছি।
আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়?
আমার গ্রামের বাড়ি নাটোর জেলার লালপুর থানার গোপালপুর পোস্ট অফিসের কেশবপুর গ্রামে।
ওকে, সো আমরা যতটুকু শুনেছি ডর টিমের কাছে যে আপনার একটা ঘটনা আছে যেটা আপনি শেয়ার করতে চান আমাদের সাথে, তো আমরা ঘটনায় চলে যেতে চাই।
আসলে ভাইয়া, এটা এই সময়টাতেই যে এখনকার যে এনভায়রনমেন্ট, এরকম সময়ে ঘটনাটা ঘটছিল। তো যাই হোক,
কবে, এই বছরেই
না, লাস্ট দুই বছর আগে হবে,
অর্থাৎ 2014 দিকে।
তখন অনেক বৃষ্টিপাত বা মেঘলা আকাশ থাকে। তো আমার এই ঘটনাটা কেন্দ্র আর কি, আমার এক চাচাতো ভাই, সে সাধারণত নেশাগ্রস্ত গ্রহণ করত, এই কারণে গ্রামের লোকজন এইসবকে নেশা বা কোনো কিছু গ্রহণ এগুলো পছন্দ করে না।
তো এটা আসলে কোন এলাকার মানুষই পছন্দ করে,
তাকে স্বাভাবিকভাবে কোন ঝাড় জঙ্গল বা যেখানে সচরাচর মানুষ যা আশা করে না, সেখানে যেগুলো আর কি,
যেখানে নেশা করলে মানুষজনের চোখে পড়বে না, এই ধরনের খুব নীরব জায়গায় ওরা চলে যেত নেশা করার জন্য।
তো স্বাভাবিকভাবে আমার ওই চাচাতো ভাই এক সময় সেখানে একদিন গেল, এক সন্ধ্যায়, সন্ধ্যা মানে 7:30 দিকে। তো সেখানে যাওয়ার পর
এমন জায়গায়,
সেখানে আর কি বড় বড় আম গাছ আছে বা ছোট ছোট গাছগুলো যেখানে জঙ্গলের মতো সৃষ্টি করে,
জঙ্গল একটা জায়গায় গিয়েছে।
সে যখন তার নেশা বস্তু গ্রহণ করার পর যখন ঘুরে আসছিল, আসার সময় তাকে কিছু একটা কামড়ায়, তখন সে বুঝতে পারে না, আসলে অন্ধকার ছিল সেখানে, তার হাতে কোনো টর্চও ছিল না। তো কামড়ানোর পর কিছুক্ষণ পর সে লোকালয়ে আসে আর কি, আমাদের যেখানে মোড়, যেখানে অনেক মানুষ বসে থাকে। তো ওই স্থানে আসার পর সে কাউকে কিছু বলে না, কারণ সে যদি মানুষটা তাকে যদি জিজ্ঞাসা করে সে কেন ওখানে গিয়েছিল, এই কারণে তাকে বলে না। কিছুক্ষণ পরই সে অসুস্থ হয়ে যায় আর কি, মাথা ঘুরে, তখন তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে যাওয়ার পরে তার মাথায় পানি ঢালা, ভাবি মাথায় পানি টানি ঢালার পর এখন কিছুক্ষণ পর সে আরো অতিরিক্ত অসুস্থ হয়ে যাচ্ছে। তখন সে বলল যে তার পায়ে কিছু একটা কামড়েছে। তো সেই সময় তার পায়ে অনেক রক্ত বেরোচ্ছিল।
আচ্ছা,
তারপরে তার বাড়ির মানুষ পায়ে গিট বাঁধলো দড়ি দিয়ে, কিন্তু গিট বেঁধে তখন কাজ হলো না।
বাঁধলো কেন, কিছু কামড়ে বলতে?
তখন বুঝতে পারলো যে তাকে সাপে কামড়াতে পারে, কারণ সাপে কামড়ালে তার মুখ দিয়ে ফেনা উঠছিল, ইয়ে হচ্ছিল, মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছিল। ইলেকট্রিসিটি ছিল না, সেই সময় অ্যাম্বুলেন্স ডাকা হলো, অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়া হলো। আমি তখন পাশেই ছিলাম, একটা হসপিটালে নিয়ে গেল, বেশি দূরে না, কাছে হসপিটাল থেকে তাকে মৃত ঘোষণা করলো। তখন তাকে গ্রামে নিয়ে চলে আসলো, আর গ্রামে আমাদের বাড়িতে একটা বড় খোলা ছিল, সেই খোলাতে এক সাইডে তাকে রাখা হইল, কারণ তাদের বাড়িতে বেশি পরিমাণ জায়গাও ছিল না।
হ্যাঁ,
আর স্বাভাবিকভাবে আমি এর আগে অনেক লাশ ধুয়াইছি, আর যাই হোক এই কাজগুলো করতে আমার ভালোই লাগে, আমি বড়দের সাথে এই কাজগুলো সবসময় করি। তো যাই হোক, আমি লাশের পাশেই বসেছিলাম, বড়রা বলল যে লাশটা ধোয়ানো উচিত। তো সেই সময় অনেক অতিথিরাও আসতে লাগছিল, তাদের থাকার জন্য আমরা আমাদের খোলার এক পাশে তাদের থাকার জন্য একটা ছাউনি করে দিলাম। সেটা করার পরই আমরা অনেকে গরম পানি করলো, আমিও রেডি হয়ে আসে। তখন যখন গরম পানি হয়ে গেল, তখন আমরা আর কি ধোয়ানোর যে প্রসেস সেটা শুরু করলাম। এই সময়ই আমাকে একজন ফোন দিল, ফোনটা আমার পকেটেই ছিল, তখন সেটা সম্ভবত একটা ওঝা, সে ওঝা আমাকে বলতেছিল যে মাথার চুলটা টেনে দেখো। আমি যখন মাথার চুলগুলো ধরে টান দিলাম, তখন তার মাথা থেকে মনে হচ্ছে চামড়া সহকারে উপরে উঠে আসছে,
মানে চামড়া সহ একদম ছিঁড়ে চলে
আসছে। হ্যাঁ, চুল ছিঁড়ছে না, বাট
চামড়াটা উঠে
আসছে, খুলি রেখে চামড়া উঠে আসছে। তো আমি তাকে ওঝাকে এরকম ভাবে বললাম, তো ওঝা তখন বললো যে সে বেঁচে নেই।
আচ্ছা, এটা কেন বলা হয়েছিল যদি এটা না হতো?
কারণ ওঝাদের ধারণা যে যদি চুল জীবিত মানুষের মতো উঠে আসে, তাহলে তাকে এখনো বাঁচানো সম্ভব।
ওকে, মানে এমন যদি হতো চুল টান দিলে চুলটা উঠে আসছে, বাট চামড়া ওগুলো কিছু হচ্ছে না, তাহলে হয়তো বা পসিবিলিটি ছিল। ওকে, ঠিক আছে।
তো তারপরে আমি আর কি লাস্টটা ধোয়ানোর সময় একদমই বাম পায়ের বৃদ্ধাঙ্গুলে আমি একটা সাপের দাঁত, ছোট একটা ক্ষুদ্র দাঁত পেয়েছিলাম। হ্যাঁ, সেখানে দুইটা দাগ ছিল, একটা দাগ সেখানে ছিল আর একটা দাগের সেখানে একটা দাঁতও ছিল, সেটা আমি বের করে আর কি সবাইকে দেখাইলাম। তো তারপরে যখন লাশটাকে কাফনে ইয়ে করছিল, তখন আমি গেলাম গোসলের জন্য। তো আমি আমার যে যেখানে গোসল করি সেটার একটু বর্ণনা দিই।
মানে লাশের গোসল করানো হয়ে গেছে, এবার আপনি নিজে গেছেন গোসল?
হ্যাঁ, লাশের গোসল করানোর পর আমি যেখানে গোসল করি আমার বাড়িতে, সেখানে একটু বর্ণনা দিই। আমার টিউবওয়েলটা ছিল বাড়ির একদম সম্মুখে, ওই টিউবওয়েলের কাছেই বিভিন্ন কাজে যাই, আর সেখানে টিউবওয়েলের পাশে ছিল একটা বড় রকমের তেঁতুল গাছ। তখন 12:30 তারও বেশি হতে পারে, সেই সময়টাতে সেখানে অনেক অন্ধকার ছিল। তো আমি প্রথমে যাওয়ার পরে যখন টিউবওয়েল থেকে পানি তুলছিলাম, তখনই আমার মনে হলো যে আমাকে কেউ ফলো করছে। আমি তখন আর কি গা তখন থেকে ভারী ভারী মনে হলো আমার।
আপনাকে ফলো করছে মানে কি, আপনি কোথা থেকে ফলো করছেন?
প্রচন্ড অন্ধকার, আমি তেঁতুল গাছের ওখানে ফিল করলাম যে আমাকে কেউ দেখছে। তো সেই সময়টাতে আমি তেঁতুল গাছের দিকে যেই তাকাইলাম, তখনই মনে হলো সেটা সরে গেল কি থেকে। আর এই সময়টাতে আমার গা শিউরে ওঠার কারণে আমি তাড়াতাড়ি গোসল করে সেখান থেকে চলে আসলাম। আসার পরে
আপনার কি মনে হলো যে আপনি জাস্ট ওই তেঁতুল গাছের দিকে তাকানো মাত্রই কিছু একটা আড়ালে চলে গেছে?
হ্যাঁ,
যেটা আপনাকে ফলো করছিল।
হ্যাঁ, সুমন ভাই, তারপরে আমি গোসল তাড়াতাড়ি শেষ করে দিলাম, কারণ ওখানে থাকতে আমার খুবই আনইজি ফিল করছিলাম, অনেক ভয় করছিল। তো যাই হোক, আমি সেখান থেকে চলে আসলাম দ্রুত। আসার পরেই আমি আমাদের যে যেখানে লাশটা আর কি কাফনে মোড়ায় রাখছিল, তখনও অনেক রাত, যেহেতু সাপে কাটা সচরাচর অনেক মানুষ মারা যায় না, তো সেই কারণে অনেক মানুষ তখনও দেখতে আসতেছিল। আমি লাশের পাশে বসেছিলাম, লাশটা দেখাই, তারপরে যখন আর কি দেড়টা বেজে গেল, তখন আর কেউ আসতেছে না, আর বা আত্মীয় স্বজনরাও বেশি কান্নাকাটি করতেছে না। তাদেরকে আমাদের যে বড় খোলা, সেই খোলার এক সাইডে তারা অনেকে ধীরে ধীরে কাঁদছিল, কিন্তু তারা তাদের এনার্জিটা আর কি লস করে ফেলছিল। তো সেই সময়টাতে আমি লাশের পাশে একাই বসেছিলাম, আমার আশেপাশে কেউ ছিল না। তো এমন সময় আমি একটা কুকুর দেখি, যেটা দেখতে কিছুটা কুচকুচা কালো, আসলো। আসার পরে ওই খাটিয়ার পাশে দাঁড়াইছিল, আমি হঠাৎ করে কুকুরটার দিকে চোখ গেল, তখন আমি কুকুরটাকে তাড়াই দিলাম, কারণ লাশের পাশে এসব প্রাণী না আসাই ভালো।
রাত তখন কটা বাজে?
রাত তখন মোটামুটি 2টার কাছাকাছি।
ওকে,
তখন লাশের পাশে যেহেতু একজন বসে থাকতে হয় সবসময়, আমি কুকুরটাকে তাড়াই দিলাম। তারপরে ওই কুকুরটা কিছুক্ষণ দেখা যাচ্ছে আর কি 10-15 মিনিট পর আবার আসলো
ওই লাশের খাটিয়ার কাছে।
হ্যাঁ, ওখানে আসতেছে বারবার ওই খাটিয়ার কাছে। আমি কুকুরটাকে আবার তাড়িয়ে দিলাম, ওই কুকুরটা বারবার আসতেছে। মোটামুটি আমি 4 বারের মতো তাড়ছি। তারপর আর কি ফজরের আগে, ফজরের 1-1.5 ঘন্টা আগে আমি চলে গেলাম আর কি মোটামুটি 3:30 দিকে, কারণ আমি অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, আমারও একটু ঘুমের প্রয়োজন ছিল। তো আমি চলে গেলাম, আমার ওখানে আরেকজনকে রেখে চলে গেলাম। তো আমি ঘুম থেকে উঠে 8টার সময় জানাজা ছিল, জানাজা গেলাম স্বাভাবিকভাবে।
আপনি যখন চলে যান ওখান থেকে নিজে ঘুমানোর জন্য, কুকুরটাকে তখন ওই জায়গাতে ছিল
না? তখন কুকুর ছিল না। তার পরবর্তীতে আমি যে ছিল তাকেও পরের দিন আমি জিজ্ঞাসা করছিলাম যে কুকুরটা তুমি পরে এরকম কিছু কি দেখছো কিনা, তখন সে বললো না আমি এরকম কিছু দেখি না। তো আমি এই কথা আর কাউকে বললাম না, না বলে জানাজা গেলাম। জানাজা কমপ্লিট করে আমাদের কবরস্থানটাও গ্রামের একদম লাস্ট প্রান্তে, আমাদের অনেক বড় গ্রাম আশেপাশের মধ্যে, গ্রামটা আমাদের যে স্কুল ফিল্ড সেখানে জানাজা হয়েছে, সেখান থেকে আর কি কবরস্থানটা মোটামুটি 1.5 কিলোমিটার দূরে হবে। আমরা সেখানে হেঁটে যাই, স্বাভাবিকভাবে হেঁটে গেলাম লাশ নিয়ে সবাই। লাশ নিয়ে যাওয়ার পর যেসব কাজগুলো করতে হয় সে কাজগুলো সম্পূর্ণ হয়ে গেছে, দাফন কমপ্লিট। তো সেই সময় আমরা কিছু দূরে এসে আমাদের ইমাম সাহেবের সাথে আমরা মোনাজাত করার জন্য দোয়া দুরুদ করতেছিলাম। তো আমরা যখন দোয়া শুরু করলাম মোনাজাত আর কি, তখন আমি খুবই, কারণ আমার ভালোই নিকটস্থ লোক, আমি মোনাজাত করতেছিলাম। এই সময়টাতে আমি আর কি একটু অন্যমনস্ক হয়ে গেলাম, দেখলাম যে গতকাল রাতে যে কুকুরটাকে দেখছি কালো কুসকুসা, সেই কুকুরটাই ওই কবর আমাদের পাশ দিয়ে সোজা ওইদিকে চলে যাচ্ছে,
মানে যেইখানে কবরটা দিয়েছেন ঠিক ওই কবরটার এখানে আসছে।
তার মানে আমাদের, আমরা দাঁড়ায় আছি ওই কবরটার সামনে, কিছু অনেক দূর সামনে আর কি, মোটামুটি 30-25 হাত সামনে কবরটা, আমরা 30-25 হাত দূর থেকে উদ্ধার করছিলাম। তো সেই সময়টাতে কালো কুসকুসা কুকুরটা ওই আমাদের পিছন দিয়ে এসে আমার সামনে দিয়ে গেল। যাওয়ার পরে আমি দেখলাম যে তার পিছনে আরো 2টা কুকুর, যে কুকুরগুলোকে আমি কখনোই দেখি নাই, আর পিছনের 2টা কুকুর ওই কালো কুকুরটাকে সবসময় আঘাত করার চেষ্টা করত, কিন্তু তারা যে কুকুর স্বাভাবিকভাবে যত দ্রুত দৌড়ায় তারা সেভাবে দৌড়াচ্ছে না, ধীরে ধীরে যাচ্ছে। কুকুরটা, পেছনের 2টা কুকুর ওই কালো কুকুরটাকে আর কি পা তুলে খামচানোর চেষ্টা করছে বা আঘাত করার চেষ্টা করতেছে। এই দৃশ্য দেখার পরে আমি যেহেতু মনে করছিলাম
কি ওই কবরটার পাশেই, আপনার চাচাতো ভাইয়ের কবরের পাশেই কুকুরগুলো,
হ্যাঁ ওই কবরটার পাশেই দিয়ে যাচ্ছে। সেই সময়টাতে আমি কিছুই বুঝলাম না, হঠাৎ করে দেখি কুকুরটা আর নেই, কুকুর 3টা আর নেই। আমি পরবর্তীতে অনেক দিন তো আমি গ্রামে ছিলাম, যাই হোক 1.5 বছরের মতো, তখনও আমি আগেও কোনোদিন ওই কুকুরগুলোকে দেখিনি, এখনো কোনোদিন দেখতে পাই না বা তখনও দেখি নাই।
মানে ওই কবর দেওয়ার পরে আপনি যতদিন গ্রামে ছিলেন আপনি ওই
কুকুরকে কখনোই দেখিনি, ওই ঘটনার ওই দিনের আগেও পূর্বেও কখনোই কুকুরগুলোকে দেখিনি। তো ভাইয়া আমার ঘটনা এই পর্যন্তই।
ওকে, মানে আমরা কিন্তু এরকম ঘটনা আগেও পেয়েছি, এবং আমার ইভেন আমার নিজের এক্সপিরিয়েন্সের একটা ঘটনা আমি বলেছিলাম যে কোন মানুষের মৃত্যুর আগে এই প্রাণীগুলো কিভাবে যেন একটু টের পেয়ে যায়, মানে সৃষ্টিকর্তা হয়তো এই প্রাণীগুলোর মাঝে কিছু সুপার ন্যাচারাল পাওয়ার দিয়েছে, যে পাওয়ারটা দ্বারা ওরা বুঝতে পারে। কিন্তু এই ক্ষেত্রে একটু ঘটনাটা অন্যরকম ভাবে ঘটেছে। অনেকে হয়তো বলতে পারেন যে কুকুর কখন কোথা থেকে একজন মানুষ দেখলো বা এটা এলাকার কুকুর না কিভাবে বলে, গ্রামে যেটা হয়ে থাকে হয় না যে কুকুরগুলা কিন্তু দেখবেন যে একটা নির্দিষ্ট রেঞ্জ মেনে, গ্রামে যারা থাকেন তারা হয়তো বুঝবেন যে কিছু কুকুর আছে ওই মহল্লাতেই থাকে বা ওই অন্য অন্য পাড়ায় থাকে, এই পাড়ায় থাকে, মানে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই চলাচল থাকে আর কি কুকুরগুলার। তো এই জন্য হয় কি গ্রামে বোঝা যায়, যেমন আমি আমি গ্রাম থেকে বিলং করি, আমি আমার ছোটবেলা গ্রামে কেটেছি, আমি গ্রামে বড় হয়েছি, আমি জানি যে আমাদের মহল্লার যে কুকুরগুলো ছিল এটা দেখলে আমরা বুঝতাম, বা বাজারে যে কুকুরগুলো ছিল আমরা যদি অন্য কোথাও দেখতাম আমরা বুঝতাম আর এই কুকুরটা এখানে চলে এসেছে। সো এটা বোঝা যায়, এই জন্য বললাম যে উনি যখন বলছে যে এই কুকুরগুলো আগে কখনো দেখিনি, আমি মনে করি যে গ্রামে যারা থাকে এটা সম্ভব, এটা হতে পারে। তবে কুকুরগুলার আসলে এটার সাথে কি কানেকশন ছিল আদৌ আমার জানা নেই। তবে এতটুকু বলি যে যেই ঘটনাটা ঘটেছে সাপে কামড়ের মানে রোগী ছিল উনি, সো উনাকে যদি সময় মতো হাসপাতালে নেওয়া যেত হয়তো বা ঘটনাটা অন্যরকমও ঘটতে পারত। সাপে কামড়ের রোগীর ক্ষেত্রে কিন্তু আমরা ম্যাক্সিমাম দেখি অনেক সময় মানুষ ওঝাদের উপর নির্ভর করে,
বাট আমি বলবো যে এই ধরনের ভুল না করে ডাক্তারের শরণাপন্ন হওয়াটাই খুব মানে যত তাড়াতাড়ি সম্ভব এটাই মনে হয় অনেক বুদ্ধিমানের কাজ। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আমাদের এই জার্নিতে এসে আপনি আপনার ঘটনাটা শেয়ার করেছেন আমাদের সাথে। যদিও খুব ভয়ের বা রক্তারক্তি এই ধরনের কোনো কিছু কিন্তু নাই, কিন্তু আপনি জাস্ট এনভায়রনমেন্টটা খেয়াল করেন। যখন উনি বলেছেন যে রাতের বেলা উনি তেঁতুল গাছের এখানে উনাদের টিউবওয়েলের এখানে গোসল করছিল এবং খুব অন্ধকার, এবং উনি হঠাৎ খেয়াল করলো তেঁতুল গাছের আড়াল থেকে কিছু একটা ওনাকে অবজার্ভ করছে, জাস্ট এই দৃশ্যটা একবার ইমাজিন করুন। ও মাই গড, আমি জাস্ট দৃশ্যটা একবার চিন্তা করে আমার গায়ের পশম দাঁড়িয়ে গেছে। তো এনিওয়েজ, চলুন আমরা আমাদের পরবর্তী যিনি অতিথি আছে আমরা তাদের কাছে যাই, তাদের ঘটনাগুলো একটু শুনি।
তোর মানে ভয়, হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
অনেক রাত, গভীর রাত, 4 মিনিটের একটা বিরতির প্রয়োজন, গলাটা ভারী হয়ে আসছে। আমি আরজে কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে, যদি যোগ দিতে চান ফোন করুন 09613892892 এই নম্বরে। আবারও বলছি, ফোন করুন 09613892892 এই নম্বরে। ফিরছি ঠিক 4 মিনিট পর।
ডর
কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ডরের 111তম পর্ব। রেজা, শোভন এবং মোশাররফ এই তিনজন আজকে আমাদের অতিথি। যারা ডরে অংশগ্রহণ করতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এই নম্বরে ফোন করার পরে আপনি ফোনে নির্দেশনা অনুসরণ করে আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফেসবুকের ঠিকানাটা আপনারা নিশ্চয়ই জানেন, facebook.com/kipriya.rj। আমি আবারও বলছি facebook.com/kebria.rj। বেস্টি আছে আরজে কিপ্রিয়া নামে। কথা না বাড়িয়ে আবারও ফিরছি ঠিক সেই জায়গায় যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
ডর চলছে এবং ডরের আজকের আড্ডায় আমরা কিন্তু এক এক করে অনেকের ঘটনাই শুনছি এবং অনেক ইন্টারেস্টিং কিছু ঘটনা আমরা পাচ্ছি, ইন্টারেস্টিং কিছু অভিজ্ঞতা আজকে আমাদের সামনে উঠে আসছে, হয়তো আরো কিছু অভিজ্ঞতা রয়েছে এবং দেখা যাক এগুলা কতটুকু আমাদেরকে অ্যাট্রাক্ট করতে পারে। সো এই মুহূর্তে চলে যাচ্ছে আমাদের পরবর্তী যিনি অতিথি রয়েছে আমরা তার কাছেই চলে যাই, তার পরিচয়টা একটু তার কাছে জানি, তারপরে তো আমরা তার ঘটনায় প্রবেশ করব। তো একটু পরিচয়টা জানি আমরা, আপনি কোথায় থাকেন, কি করেন?
আমার নাম মোশাররফ শরীফ, আমি নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র।
ওকে, সো আপনি ভর্তি হয়েছেন অল্প কিছুদিন হলো তাহলে?
জি ভাইয়া।
আপনি মেডিকেল কলেজের স্টুডেন্ট, আপনি কি বিশ্বাস করেন এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটিস?
অ্যাকচুয়ালি আমি আগেও বিশ্বাস করতাম না, সবসময় ভালো লাগতো মেডিকেল সম্বন্ধে, আমি এগুলো কোনো মতে বিশ্বাস করতাম না, যখন আমার জীবনের সাথে ঘটে যায় তখন বিশ্বাস না করে আর পারি না।
ওকে, তাহলে আমরা আর অপেক্ষা না করে আমরা সরাসরি ঘটনার দিকে যাই, যে আসলে কি এমন ঘটেছে আপনার জীবনে যে আপনি এই প্যারানর্মাল জিনিসগুলো বিশ্বাস করতে শুরু করেছেন। আমরা শুরু থেকে শুনি, প্রথমে কোন এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চান?
প্রথমে যেটা সেটা হচ্ছে আমার বাসার, আমার বাড়ি কুমিল্লাতেই, এমনিতেই আমরা গ্রামে থাকতাম, তখন আমাদের টিনের ঘরে থাকতাম, পরবর্তীতে সিদ্ধান্ত হলো বিশাল একটা বার্জার আছে, বার্জারটা কেটে ফেলতে হবে, কেটে নতুন করে বিল্ডিং করতে হবে।
আচ্ছা,
সেটা 2008 সালের কাহিনী। সেটা বার্জারগুলো কাটা হলো এবং বিল্ডিং এর কাজও ধরা হলো। প্রায় 15-20 দিন পরেই হঠাৎ করে আমার আম্মু অসুস্থ হয়ে পড়ল। একজন সুস্থ
বিল্ডিং এর কাজ চলাকালীন সময়,
হ্যাঁ বিল্ডিং এর কাজ চলাকালীন সময়,
আচ্ছা,
একজন সুস্থ মানুষ হঠাৎ করে অসুস্থ হওয়া সেটা ভাবারও একটা ব্যাপার স্যাপার। অসুস্থ আসলে এমনিতে মানসিকভাবে প্রথম দিকে একটু অসুস্থ ছিল, দুদিন পরেই সেটা আস্তে আস্তে স্বপ্নে দেখা শুরু করলো।
সেরকম
এই বিল্ডিংটা কোনো একসময় ভেঙে পড়বে এবং সেটা আমাদের ফ্যামিলির এবং আমরা যারা সিলেমে আছি তাদেরকে মেরে ফেলতে পারে, হ্যাঁ এরকম একটা বিভিন্ন স্বপ্ন দেখতো।
স্বপ্ন দেখছে উনি,
দেখা শুরু করছে। এরপরে সেটা আমরা তখনও জানতাম না, আমরা নিজের মধ্যেই লুকিয়ে রাখতো, তবে ওনার শারীরিক গঠনে বা ওনার কথাবার্তায় সেটা অনেকটাই ফুটে উঠে গেছে।
মানে উনি যে টেন্স এটা বোঝা যেত কোনো একটা কারণে, হ্যাঁ শেয়ার করতো না,
শেয়ার করতো না বলতো আমার আবু জানতো,
আচ্ছা,
সেটা আমরা তখন তো ছোট ছিলাম তখন আমাদেরকে বলতো না। পরবর্তীতে বিভিন্ন ডাক্তার হতে সবার কাছে এবং আমাদের কুমিল্লাতেও অনেক ভালো ডাক্তার ছিল সবাইকে দেখানো হলো, কেউ সমাধান করতে পারেনি। ডাক্তারের রিপোর্টে আসে নর্মাল, সবকিছুই নর্মাল। পরবর্তীতে দিন দিন যতদিন যাচ্ছে,
মানে উনার আসলে প্রবলেমটা তখন কি ছিল?
প্রবলেমটা
আসলে ডাক্তারের কাছে গেছেন, কি প্রবলেম নিয়ে গেছেন?
আমরা মনে করছিলাম যে একটু মানসিক প্রবলেম, স্বাভাবিক অ্যাবনর্মালিটি যেটা একজন স্বাভাবিক মানুষের জীবনে দেখা যায় সেটা কিন্তু না।
আচ্ছা,
সেটাই যে
বিষয়টা কি এরকম যে উনি সবসময় মনমরা হয়ে থাকছে, সবসময়
মনমরা হয়ে থাকতো এবং দেখা গেছে সবসময় আমাদেরকে বলতো তোরা কোথাও যাস না, তোরা আমার কাছে থাক, তোরা আমার কাছে থাক, আমাদেরকে জোড়ায় দিত সবসময়।
আমরা মানে উনি যে স্বপ্নগুলো দেখতো বা বিষয়গুলো ছিল ওনাকে মানে একদম আঁকড়ে ধরেছে, উনি ভয়ের মধ্যে,
হ্যাঁ হ্যাঁ ভয়, সবসময় ভয়ের মধ্যে থাকতো। এবং আমার আব্বু জিনিসটা শেয়ার করতো আমাদের সাথে, এবং কি শুধু আমার আব্বু জানতো কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা আমাদেরকে জানাতো না। এক এক করে ভালো ভালো ডাক্তার দেখানো হলো কিন্তু তারা কোনো সমাধান দিতে পারলো না। অবশেষে যত দিন গড়িয়ে যাচ্ছে ততই অবস্থা ব্যাঘাতিক দেখা দিচ্ছে, আসে শারীরিক গঠন পরিবর্তন, মনে হচ্ছে যে একটা পাগলামো বাপ সবার সাথে একটা অদ্ভুত ধরনের আচরণ করে। আমরা তখনও জানি না আমার মা আমাদের সাথে এরকম অবস্থা করবে। এক পর্যায়ে সবসময় আমরা মায়ের কাছে থাকতাম কিন্তু দেখা যাচ্ছে মা সবসময় আমাদেরকে দূরে দূরে রাখতে চাইত, এবং কি অনেক সময় দেখা যাচ্ছে আমার ছোট ভাই বোনদেরকে অনেক সময় তাড়িয়ে দিত, কেন যেন এটা আমরা
মানে অদ্ভুত আচরণ,
হ্যাঁ অদ্ভুত আচরণ, যেটা পরবর্তীতে আমার আব্বু পরবর্তীতে বললো যে আমার আত্মীয় স্বজনকে, সেটা হচ্ছে যে আমার মা প্রতি রাতে স্বপ্ন দেখে, এখানে তো আমরা তোদের কোনো ক্ষতি করি নাই, আমরা তো এখানে থাকতে চাইছিলাম তোরা আমাদেরকে থাকতে দিলি না।
মানে কোনো কিছু একটা জিনিস যে বাসঝাড়টা আপনারা কেটেছেন ওখানে থাকে,
হ্যাঁ ওখানে,
এবং কাটার ফলে ওদের বাসস্থানের প্রবলেম হয়ে,
হ্যাঁ বাসস্থানের প্রবলেম হয়ে গেছে,
যে জন্য স্বপ্ন দেখাচ্ছে আপনার,
স্বপ্ন দেখাচ্ছে।
স্বপ্নটা কি শুধু রাতের বেলাতে ঘুমানোর সময় দেখতো বা আর অন্য কোন সময়? বা
যেটা বলতে কি রাত্রে ঘুমানো বলতে রাত্রে ঘুমাতেই না, সবসময় যখন
স্বপ্নের ভয়ে ঘুমাতে পারতো,
স্বপ্নে বলতে যখনই শুইতে যাইতো তখনই এই অ্যাবনর্মালিটি গুলো, আমার আব্বু ঘুমাতে পারতো না, দেখা গেছে এই বিভিন্ন ধরনের কথাবার্তা, অদ্ভুত ধরনের কথাবার্তা বলতো, সেটা আমার আব্বু যেহেতু।
আচ্ছা, এই বিল্ডিংটাতে কাজে হাত দেওয়ার আগে অর্থাৎ বাসঝাড়টা কাটার আগে কি আপনার আম্মু সুস্থ ছিল?
অবশ্যই সুস্থ ছিল, এবং কি আমার আম্মু কোনো প্রবলেম হয়নি, এবং আমার আম্মু সহ আমরা সবাই মিলে একটা কিভাবে বিল্ডিং করবে সেটার গাঠনিক বা কাঠামোগত দিক নির্দেশনা দিচ্ছি আমরা।
তারপরে
দিন যাচ্ছে, 15-20 দিন হয়ে গেল, আস্তে আস্তে অ্যাবনর্মালিটি আরো দিন দিন বাড়ছে, আশেপাশে আত্মীয় স্বজন সবাই আসা শুরু করতেছে আমাদের বাড়িতে, সবাই বলতেছে আমার আম্মু পাগল হয়ে গেছে, এবং অনেকে বলতেছে যে আমার আম্মু হয়তো আর সুস্থ হবে না। এরপরে আমার নানা নানু আসলো, সবাই আসলো, পরবর্তীতে তারা বলতেছে যেহেতু এদিক থেকে কোনো কাজ হচ্ছে না, ওষুধে বা ডাক্তারে কোনো কাজ হচ্ছে না, যেহেতু একজন ভালো থেকে কবিরাজ বা হুজুর দেখাতে হবে, এবং আমাকেও একদিন পাঠানো হলো আমাদের পাশের গ্রামে, এক হুজুর থাকে ওনাকে ডাকার জন্য। পরবর্তীতে আমি তখন আমার ছোট সাইকেল ছিল, তখন আমি আমার সাইকেলে করে গেলাম, যাওয়ার পরে হুজুরকে তখন বললাম, দুদিন পরই হুজুর আসলো, আসার পরে কিছু তাবিজ দিল, পরবর্তীতে সেটা গড়ে কোনায় আমি নিজে সহ লাগিয়ে দিলাম, কিন্তু তখনও কোনো পরিত্রাণ পাওয়া যাচ্ছিল না। এরপরে ওনাকে চেঞ্জ করা হলো, নতুন করে আরেকজন কবিরাজ যাচ্ছিলাম, তখন শুধুমাত্র কবিরাজদের কাছে আসা যাওয়া, পরবর্তীতে আমার আব্বু সবসময় নিয়ে যেত রাতের বেলা, রাতের 8-9 দিকে যাইতো, প্রায় 3-4 দিকে আসতো। পরবর্তীতে কবিরাজ বলল যে আপনাদের এই কাজটা করা ঠিক হয়নি, আর যদি করতেন ঠিক, তবে এর আগে বিল্ডিংটা করার আগে আপনার বাড়িটা বন্ধটা করে নিলে আর কোনো প্রবলেম হতো না। পরবর্তীতে কিছুদিন পরেই একদিন রাত্রে হুজুরা সবাই মিলে আসলো, আসার পরে পুরোটা বাড়ি বন্ধ করা হলো, আস্তে আস্তে কিছুটা আমার আম্মু সুস্থ হতে লাগলো, কিন্তু পরবর্তীতে আমার আম্মু একদিকে সুস্থ হতে লাগলো, আরেকদিকে আমার দাদাও দিন দিন অ্যাবডোমেনালিটি দেখা যাচ্ছিল। আমার দাদা স্বাভাবিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে এবং কি সবকিছুই কাজটাজ করতে পারে,
মানে এখনো সে হাঁটা চলা সম্পূর্ণ নিজে
সম্পূর্ণ করতে পারে। দেখা গেছে
ওনার এজ কেমন হবে,
এজ প্রায় 80।
ওকে,
কিন্তু দিনের বেলা ভালোই থাকে। রাতের বেলা 12টা-1টার দিকে উনি হঠাৎ করে বাইরে চলে যেতে চায়। প্রথম দিকে আমরা সেটা লক্ষ্য করতাম, সেটা মনে হচ্ছে কোথায় যাচ্ছে। পরবর্তীতে আমরা আবার ঘুমিয়ে দিয়ে যেতাম, ঘুমায় নিয়ে যেত আমার আব্বু, তখন আমি বাড়িতে ছিলাম পরবর্তীতে। কিন্তু তবুও দেখা যাচ্ছে যে সেটা চলতেই আছে অনবরত। কিন্তু এরপরও দাদাকে তাবিজ দেওয়া হয়েছিল, কিন্তু সেটা এখনো দেখা হয়েছে কোনো কাজে লাগে না, কোন একটা ভ্যালু নাই।
মানে এখন কি প্রবলেম গুলো, এখনো শুধু বাইরে বের হয়ে যেতে চায় বা আরো কোনো কিছু কি সিম্পটম আছে বা কিছু বলে কি?
কিছু বলে বলতে হঠাৎ করে রাত্রে জোরে জোরে আওয়াজ দেয়। পরবর্তী পাশের রুমে আমার আব্বু আম্মু সহ সবাই দৌড়ে চলে আসে, বাবা কি হয়েছে, আপনার কি হয়েছে? ওই যে আমার কাছে একজন আসছে, ওরে ঘরে নিয়ে আয়। কেউ তো নাই রাতে একটা দুইটা, তখন কেউ আসার কথা না, কথা না আমি দেখছি কবে আসতেছে, আমি দেখছি। এবং কিছুদিন আগেও আমি ঈদ উপলক্ষে বাড়িতে গেলাম, যাওয়ার পরে আমার আব্বু বলে যে তোর দাদার সাথে শো, কারণ তোর দাদার এই অবস্থা দেখা যাচ্ছে, শো। শুনলাম রাতে দুইটা দিকে সেই অবস্থা, সেই অদ্ভুত কাহিনী। চারিদিক দিয়ে আওয়াজ দিল, আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল, চলে যাচ্ছে। দাদা কোথায় যাচ্ছেন, কয় যে আর ডাকতেছে এখানে, এই যে আমাকে একজন ডাকতেছে, রাতে দুটা দিয়ে কে ডাকতেছে, আমাকে ডাকতেছে। এবং আরেকদিন আমি শুয়ে আছি, তখন আমার ছোট ভাই আমার পাশে ছিল, হঠাৎ করে আমার ছোট ভাই যেটা বললো যে আমি তাকে গলা টিপে ধরতেছি, তখন সে জোরে চিৎকার দিল। আশেপাশে শুধু আমার ঘরের আব্বু আম্মু তো নয়, আশেপাশের পুরো মানুষ সবগুলো চলে আসলো। পরবর্তীতে আমি বসে আছি সেন্সলেস অবস্থায়, তখন আমি জানি না ব্যাপারটা কি, এত মানুষ চারিদিক দিয়ে চলে আসলো। তখন আমার ছোট ভাই আমার থেকে দূরে আমার আব্বুদের ঘরে চলে গেল, যাওয়ার পর আমার আব্বু সবাই আসলো, কিরে কি হয়েছে, বলছে আমার ভাই আমার এই গলা টিপে ধরলো। বললো যে আমার আব্বু বলতে কি তুই কেন ধরলি, তুই কি তোর কিছু বলছে নাকি, আমি বলছি না আমি কখন ধরছি, বলছে যে এই তো তোর চিৎকার। এরকম আসলে যে জিনিসটা ওই বিল্ডিং এর ঘটনা হওয়ার পর থেকে আসলে পরিবারের এক একটা প্রবলেম দিন দিন দেখা যাচ্ছে, জানি না কবে উত্তরণ হবে।
মানে বর্তমানে কি সিচুয়েশন, বর্তমানে কি শুধু আপনার দাদার সেই প্রবলেমটা রয়ে গেছে,
সেটা মাঝে মাঝে আমার দাদারও হয়, যেটা আমার ছিল সেটা এখন আমার দাদারও হয়। এখন একদিন তো আমারও হলো, এখন আর বাকিটা আমি জানি না অবশ্য, কারণ আমি এখানে দেড় দুই বছর ধরে আমি এদিকে বাইরেই থাকি। তবে এই কাহিনীগুলো আমি তখন এটুকু জানি।
তার মানে বলা যাচ্ছে যে আপনাদের যে বিল্ডিংটা নিয়ে প্রবলেমটা শুরু হয়েছে এটা পুরোপুরি সলভ এখনো হয়নি,
এখনো সলভ হয়নি।
আপনার দাদা তো এমনিতে সুস্থ আছে,
এমনিতে সুস্থ,
কোনো বিছানায় পড়ে নেই বা
কোনো কিছুই না,
এখনো হাঁটা চলা স্বাভাবিক,
সবকিছুই করতে পারে।
ওকে, না এই প্রশ্নটা আমার জিজ্ঞেস করার একটা উদ্দেশ্য হলো যে যেটা আপনি বলেছেন যে আপনার দাদার এইজ হচ্ছে প্রায় 80, এবং একটা সময় হয় কিন্তু মানুষ যখন অনেক বয়স্ক হয়ে যায় বা অসুস্থ হয়ে যায়, অসুস্থতার মাঝে কিন্তু বিভিন্ন এরকম কিছু দেখতে পায়। অনেকেই বলে যে মানুষ নাকি মৃত্যুর আগে এই ধরনের জিনিস দেখতে পায় বা মানুষ কোমায় চলে গেলে অনেকটা এই ধরনের জিনিস আচরণ করে, বলে যে কেউ ডাকছে। সো আমি শুনেছি যে আমি নিজের চোখেও দেখেছি এরকম যে মৃত্যুশয্যায় মানুষ যখন আছে তখন তারা মৃত্যুর আগ মুহূর্তে কাউকে ইন্ডিকেট করছে, কোনো কিছু দেখাইতে চাচ্ছে,
আসলে
কিছু একটা আছে বা তাদেরকে ডাকছে, ওখানে কেউ এসছে। কিন্তু আপনার দাদার ক্ষেত্রে বিষয়টা টোটালি ভিন্ন হচ্ছে যে উনি এখন সম্পূর্ণ সুস্থ অবস্থায় আছে এবং হাঁটা চলা সমস্ত কিছু করতে পারছে। আমি আসলে এই দিক থেকে লজিকটা মেলাতে পারছি না যে তাহলে আসলে ঘটনাটা কোথায়।
আসলে আবার আরেক দিকটি হচ্ছে আমার আব্বু মাওলানা সবসময় উনি নামাজ করবো তো পড়ি, কোরআন শরীফ সেহেতু আছে, সেহেতু ওনাকে বেশি ওনাকে অ্যাপেট করতে পারে না। আমাদের ফ্যামিলিতে আর কোনো মেম্বার নাই যে আমাকেও অ্যাপেট করলো, আমার দাদাকেও করতেছে। আর অ্যাকচুয়ালি যে জিনিসটা যারা ঘরে থাকে তাদেরকে বেশি একটা অ্যাপেট করে, যেহেতু আমি সবসময় থাকি না, সেহেতু আমার বাসায় যাওয়া খুব কমই হয়। যদি আমি বাড়িতে নিয়মিত থাকতাম হয়তো আমার ক্ষেত্রে সবার মতো এই এফেক্টটাই ঘটতো।
হয়তো বা, কারণ আপনার আমি যতটুকু ঘটনাটা শুনলাম আমার মনে হচ্ছে যে সিনারিওটা সেরকমই দাঁড়াচ্ছে। একমাত্র আপনার বাবাই হচ্ছে যে একমাত্র ব্যক্তি যার উপর কোনো প্রভাব পড়েনি, এবং উনি হচ্ছে একজন মাওলানা। সো ওনার হয়তো বা ওই রকম আছে না, এই অশুভ জিনিসগুলো কিন্তু সবাইকে সমানভাবে এফেক্ট করতে পারে না,
অবশ্যই
সবার সাথে ঘেঁষতে পারে না। সো সেই জন্যই হয়তো বা ওনার সাথে এখনো ঘেঁষতে পারেনি। তো যাই হোক, শুধু এতটুকু আমরা বলতে পারি, আমরা দোয়া করি যেন আপনাদের এই প্রবলেমটা খুব দ্রুত সলভ হয়ে যায়, আপনারা খুব স্বাভাবিক জীবনযাপনে আবার ফিরে আসুন। আমাদের পুরো ডর টিমের এবং এখানে আমরা যারা আছি প্রত্যেকের পক্ষ থেকে আমরা এটা দোয়া করি যেন আপনারা খুব তাড়াতাড়ি এই ঝামেলা থেকে মুক্তি হয়ে যান।
অবশ্যই দোয়া করবেন, সবাই যেন আমাদের ফ্যামিলির প্রতি দোয়া করে। এটা কেমন রইল?
অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি আমাদের এই জার্নিতে এসে আপনার ঘটনাটা শেয়ার করেছেন।
আপনাকেও ধন্যবাদ।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
গল্প শুনতে শুনতে গভীর রাত, একটু পরে রাত দুটো বেজে যাবে। কথা না বাড়িয়ে ছোট্ট আরেকটা বিরতি নেব, মাত্র 5 মিনিটের বিরতি। আর যে কি প্রিয়ার ডর শুনছেন আপনি, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডর 99.2।
কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। কারণ ডর মানে ভয়, আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি ডরে। আপনারা শুনছেন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। এই অনুষ্ঠানে যারা আসতে চান তারা আমাদেরকে ফোন করুন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। অন দ্য স্পটে রয়েছে সুমন ও লোবান, আমি আরজে কিপ্রিয়া। ভয়ের স্বাদটা আসলে খুব মারাত্মক, মানুষ ভয়ের স্বাদ পেতে চায়, এবং যে কারণেই বছরের পর বছর, যুগের পর যুগ, হলিউডে, টলিউডে বড় বড় বাজেটের ভূতের মুভি হয়। ভূতের গল্প আমাদের ছোটবেলায় মিশে থাকে, ভৌতিক গল্প পড়তে ভালো লাগে বলেই ভয়ের প্রতি অজানার একটা সাথে আমরা প্রতি মুহূর্তে বিচরণ করি। অজানাকে জানার এই যে ভৌতিক জিজ্ঞাসা, সেটা প্রত্যেকটা মানুষের জীবনেই আছে। আমরা আবারও ফিরছি একেবারে শেষ ভাগে, যেখানটায় ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম ঠিক সেখান থেকেই।
ডর
এক এক করে কিন্তু প্রত্যেক ঘটনা শোনা হয়ে গেছে, এবং কি বলবো, আজকে ডরটা আসলেই আমার কাছে অন্যরকম মনে হয়েছে, আসলেই রিয়েলি অন্যরকম মনে হয়েছে। মানে শুরু থেকেই রাব্বি ভাই অর্থাৎ রেজা ভাই যেভাবে মানে শুরু করেছেন, এবং রেজা ভাইয়ের কাছ থেকে আজকে যা যা শুনলাম, বিশেষ করে আমি তো পার্সোনালি মনে হয় একটা থ্রেটের মধ্যে আছি। আমি জানি না পরবর্তী 24 আওয়ার্সে কি ঘটতে যাচ্ছে, প্লিজ আমার জন্য দোয়া করবেন পরবর্তী 24 আওয়ার্সের জন্য তেমন কিছু যেন, বড় ধরনের কিছু যেন না ঘটে যায়। আর রেজা ভাই আরো কিছু অফার দিয়েছে আমাকে, উনি যে ট্যারট কার্ডের কথা বলেছে, এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আরো অনেক অনেক কিছু আছে ওনার কাছ থেকে জানার জন্য। সো আজকে তো আমাদের এই অল্প সময়ের মধ্যে রেজা ভাই অনেক কিছুই শেষ করা সম্ভব হয়নি, তবে আমরা চাই যে আপনি ডরের আরো জার্নিতে অংশগ্রহণ করুন, এবং আপনার কাছ থেকে আমরা আরো কিছু ঘটনা জানতে চাই। আমি জানি যে আপনার কাছে আরো অনেক অনেক ঘটনা রয়েছে। তো যাই হোক, আমাদের আজকে যে তিনজন গেস্ট রয়েছে প্রত্যেককেই আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের এই জার্নিতে এসে আপনাদের ঘটনাগুলো শেয়ার করেছেন সেজন্য। এবার হচ্ছে আমার আসলে কিছু বলার পালা, সেটা হচ্ছে যে কেন আপনাদেরকে এই জায়গাটাতে নিয়ে এসেছি সেই ঘটনাটা, ঘটনাগুলো একটু বলতে চাই। ঘটনাগুলো হয়তো বা অনেকের কাছে ইউজুয়াল একটু মনে হবে যে কমন কিছু মনে হতে পারে, বাট আমরা যতটুকু শুনতে পেরেছি জানতে পেরেছি, মানে এই ঘটনাগুলো এখানে অনেকেই আমাদের কাছে লিখে পাঠিয়েছে। বিশেষ করে কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা রয়েছে এই রাস্তাটার কিছু অংশকে কেন্দ্র করে। যেমন একটা ঘটনা আমরা শুনতে পেয়েছি, একজন আমাদেরকে লিখে পাঠিয়েছিলেন যে কোন একটা হাজবেন্ড ওয়াইফ দম্পতি এই রাস্তায় দুর্ঘটনার শিকার হয়, এবং
স্ত্রীটি মারা যায়, অর্থাৎ মহিলাটি মারা যায় ওই দুর্ঘটনায়, এবং তারপর থেকে নাকি এই রোডের মধ্যে ওই মহিলাকে প্রায় দেখতে পাওয়া যায় এবং অনেক ড্রাইভার নাকি দেখেছে এবং দেখে নাকি অনেকে দুর্ঘটনারও শিকার হয়েছে। যদিও আমরা এমন কাউকে পাইনি যে সরাসরি তাদের এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে, এই জায়গার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করতে পারবে। তো যাই হোক, এরকম আরো কিছু ঘটনা আছে। কেউ কেউ তো বলেছে যে আপনারা যদি চাই যেন ভেরিফাই করিয়ে নিতে পারি এবং বিভিন্ন ড্রাইভারদেরকে জিজ্ঞেস করলেই নাকি এই ঘটনা সম্পর্কে জানা যেতে পারে। ইনফ্যাক্ট আমাদের ড্রাইভারকেও আমরা বলেছিলাম যে তার এই রাস্তায় আসা যাওয়া আসে কিনা, সেও আমাদেরকে যেটা বলেছে যে ভাইয়া আমি শুনেছি যে এই রাস্তার এদিকে বেশ কিছু মাঝে মাঝেই নাকি দুর্ঘটনা ঘটে, অনেকে অনেক কিছু দেখতে পায়, যদিও তার নিজেরও কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স নাই, বাট সেও শুনেছে যে বিভিন্ন মানুষজনের কাছে। তো যাই হোক, আরো একটা ঘটনা ঘটে, যেই ঘটনাটা নাকি খুব বেশি দিন আগের ঘটনা না, হয়তো বছর দু এক আগের ঘটনা হতে পারে। এখানে যেটা হয়েছে যে এমন একটা দুর্ঘটনা ঘটেছে, একজন ড্রাইভার গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এবং গাড়ি চালিয়ে যাওয়ার সময় তার গাড়িটা এই আমরা যেই অংশটাতে আছি এই অংশটাতে এসেই দুর্ঘটনার শিকার হয়, অর্থাৎ গাড়িটা উল্টে যায় এবং বেশ ভালোভাবেই উনি আহত হয়েছিলেন, পরবর্তীতে সুস্থ হয়ে ওঠে। তো উনার কাছ থেকে যেটা জানতে পারা যায় যে উনি যখন এই রাস্তা দিয়ে ড্রাইভ করে যাচ্ছিলেন, তো হঠাৎ করে উনি যেটা খেয়াল করলেন যে রাস্তার পাশে একজন দাঁড়িয়ে আছে এবং সেই দাঁড়িয়ে থাকা যে মানুষটি দাঁড়িয়ে আছে সেই মানুষটি আর কেউ নয়, উনার ফ্যামিলি মেম্বার, উনার দাদি কিছুদিন আগে মারা যায় এবং সেই দাদিকেই নাকি উনি এই রাস্তায় দেখতে পায়। এবং উনি রাস্তায় দেখতে পেয়ে মানে খুব ভয় পেয়ে যায়, হঠাৎ করে দাদি আসলো কোথা থেকে, উনি তো কিছুদিন আগে মারা গেছে, এবং খুব দ্রুত ব্রেক করতে গিয়ে উনি গাড়িটা উল্টে যায় এবং বেশ বড় ধরনের এই দুর্ঘটনার শিকার হয়। অনেক দিন তাকে হসপিটালাইজড হয়ে থাকতে হয়েছিল এবং ধীরে ধীরে পরবর্তীতে সুস্থ হয়ে ওঠে, এবং এটাও আমরা শুনেছি। এবং যদিও আমরা আসলে তার পরিচয়টা উদ্ধার করতে পারিনি, যদি উদ্ধার করতে পারতাম তাহলে হয়তো আমরা সরাসরি তার সাথে কথা বলতে পারতাম। তো এইরকম আরো অনেক কিছু ঘটনা এই রাস্তাটাকে নিয়ে মানে রিউমারই বলতে পারি আমরা, যে আশেপাশের মানুষদের কাছ থেকে আমরা হয়তো অল্প কিছু ইনফরমেশন পেয়েছি, অন্যান্য জায়গা থেকে, বিশেষ করে ফেসবুকে অনেকে আমাকে লিখে পাঠিয়েছেন এবং আমি অনেককে বলেছিলাম যারা আমাকে লিখেছে এই স্পটটার কথা যে সরাসরি যেন আমাদের সাথে যোগ দেয়। তো দুজনের সাথে আমার যোগাযোগ হয়েছিল, তারা একজন আমাকে বলেছে যে সে আসলে ভালোভাবে কথা বলতে কিছু প্রবলেম হয় তার, সেজন্য সে আমাদের জার্নিতে যোগ দিয়ে ক্লিয়ার করে কোনো কিছু বলতে পারবে না, এবং আমি তার সাথে ফোনেও কথা বলেছিলাম এবং ফোনের কথা তো স্পষ্ট বোঝা গেছে তার কিছু প্রবলেম রয়েছে, সে ক্লিয়ার করে কথা বলতে ঝামেলা হয়, সেই জন্য একটা চিঠি লিখে পাঠিয়েছিলেন আমাদেরকে। এবং অনেকে ফেসবুকে লিখেছে, আমি সেখানেও নক করেছি, বাট তারা ওই মুহূর্তে বা বর্তমান সময়ে তারা এমন প্লেসে অবস্থান করছে যেখান থেকে জয়েন করা সম্ভব না, অর্থাৎ বেশ দূরে রয়েছে, যেটা তাদের পক্ষে পসিবল হয়নি, দ্যাটস ওয়াই আমরা আসলে তাদেরকে আমাদের জার্নিতে ইনক্লুড করতে পারিনি। তো আজকে আমরা এখানে এসেছিলাম যে আমাদের সাথে কিছু ঘটে কিনা, আমরা এই রাস্তায় কোনো কিছু দেখতে পাই কিনা সেটার জন্য, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমাদের সাথে সেই ধরনের কোনো কিছু ঘটনা ঘটেনি, আমরা কোনো ধরনের কোনো কিছুর সিমটম পাইনি এবং আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এখন সমাপ্তি টানতে হবে, অর্থাৎ আজকের মতো র্যাপ আপ করতে হবে। সো র্যাপ আপ করার আগে একটা কথাই বলতে চাই, শুরুতে যেই ঘটনাটা শুনেছেন বিশেষ করে রেজা ভাইয়ের কাছ থেকে অনেক প্র্যাকটিসের কথা উনি বলেছেন, প্র্যাকটিস করার আগে প্লিজ আবারও বলবো ভালো করে বুঝে শুনে তারপর প্র্যাকটিস করুন। সবাই অনেক ভালো থাকবেন, সামনের বৃহস্পতিবার কোন একটা হন্টেড প্লেস থেকে নতুন কিছু অতিথিকে নিয়ে সুমন আবারও যোগ দেবে আপনাদের সাথে।
শেষ করছি ডরের 111তম পর্ব। সবাইকে একটি কথা আবারও মনে করিয়ে দিতে চাই, এখন থেকে প্রতি বৃহস্পতিবার রাত 11টা থেকে 1টা পর্যন্ত আপনার সঙ্গে থাকবো আমরা ডর নিয়ে, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। খুব শীঘ্রই ডরে নতুন কিছু আসছে, সেই নতুন কিছু কি সেটার জন্য অপেক্ষা করতে হবে। আজকের মতো শেষ করছি, শুভরাত্রি।
শুভরাত্রি জানাচ্ছি সুমন ও লোবানের পক্ষ থেকেও। ভালো থাকুন, এবিসি রেডিওর সাথেই থাকুন।